This track was downloaded from FusionBD.com.
Mod FM haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুটবি, আর শুরু হয়ে গেল ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আমরা চেষ্টা করেছিলাম যে আজকে আপনাদের সবাইকে নতুন গেস্টের সাথে পরিচয় করিয়ে দেব এবং নতুন গেস্টরা তাদের ঘটনা শেয়ার করবেন, বাট একেবারেই সেটা সম্ভব হয়নি আমাদের পক্ষে এবং গেস্টদের পক্ষেও, কারণ আপনারা সবাই জানেন যে কালকে সকালবেলায় নামাজ এবং আমাদের ভূত এফ এম যদি শুরু শেষ হতে হতে যদি 2টা বাজে, ওনাদের বাসায় যেতে হতে বাজবে 3টা, এবং তারপরে সকালবেলায় নামাজ পড়াটা সত্যি ডিফিকাল্ট হবে। বাট তাহলে আমি কি করতে পারি? আচ্ছা, আমার তো ছুটি নেই, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে যারা ইমেইল করেছেন সেই সমস্ত ইমেইলের কিছু কিছু ইমেইল আমি আপনাদের পড়ে শোনাতে পারি। আমি আপনাদের বাড়ি যে সমস্ত ফাইলগুলো আপনারা পাঠিয়েছেন, রেকর্ড ফাইল, যে সমস্ত ঘটনাগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছেন, তার কিছু কিছু শোনাতে পারি এবং স্পেশাল কিছু শোনাতে পারি। তো সেটা তো শোনাবই, তবে তার আগে বলে দিই যে আজকে এপিসোডে যা হবে তা হয়তো অনেকে আগে শুনেছেন, তারপরেও যদি আনফর্চুনেটলি আজকের এপিসোডটি কারো আরো একবার শুনতে ইচ্ছে করে এবং মিস করে ফেলেন আনফর্চুনেটলি, তাহলে এটা কিভাবে শুনবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে কিভাবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন জ্যাকের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যেই এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেখান থেকে আপনি চাইলেই শুনতে পারবেন। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফ এম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন মাই টিউন ফ্রম এয়ারটেল। ভূত এফ এম টিউন কোড ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং আ SMS type CT space 92125 and send it to 3123. ব্যাস হয়ে যাবে এই কি আপনার। যাই হোক, আমরা চেয়েছিলাম যে আপনারা আজকে একটা ফ্রেশ কিছু শুনবেন, বাট সেটা সম্ভব হচ্ছে না কারণ কালকে ঈদ। ঈদের পরে যে শুক্রবারটা, সেই শুক্রবারে আশা করছি ইনশাল্লাহ আমরা সেইরকম ভাবে মানে ফাটাফাটি কিছু একটা করে ফেলবো। ওকে, এই মাসে কিন্তু আবার হ্যালোইন আছে, তাই না? এই মাসের শেষে আপনারা সবাই জানেন, সো আমরা কিছু ফাটাফাটি করবো ঈদের পরে, সবকিছু মিলে একটা ফাটাফাটি শো হবে সেটা আশা করছি। আপাতত আমরা চলে যাচ্ছি ঘটনায়। তার আগে জানিয়ে দিই যে এই ঈদের মাঝখানেও যদি আপনারা কারো কেউ নিশ্চয়ই এরকম সময় পাবেন, মানে একদমই ফ্রি কিছু টাইম আসবে, যে টাইমগুলোতে আপনি চাইবেনই যে আমাদেরকে ইমেইল করতে বা আপনি সাউন্ড রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিতে, আপনার ভয়েস রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিতে, ঘটনা রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিতে, সেজন্য আমি ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফুটকি ডট এফ এম। আমি স্পেলিংটি বলে দিচ্ছি BHWTFM অ্যাট দ্য রেট RADIOFOORTI ডট এফ এম। চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম, জানি আপনি সবসময় ভালোর তলে। আমি মোহাম্মদ শহীদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র। আমার দেশের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়। যেহেতু আমি ঢাকার অনেক বাইরে, তাই আমার লেখাটি আপনার মুখে পাঠ করে শোনালে খুব খুশি হব। ঘটনাটি আমার এক প্রতিবেশী নানির মুখে শুনেছি। বলে রাখি, নানি এক প্রকার শারীরিক প্রতিবন্ধী। তার অস্বাভাবিক বিকলাঙ্গ হওয়া কোনো জন্মগত সমস্যা নয়, জন্মের প্রায় 20 বছর পরে এসে নাকি তার জীবনে এই কালো অধ্যায়টি যুক্ত হয়। মূল ঘটনা নানির ভাষায় বলার চেষ্টা করছি। মাত্র বিয়ে হয়েছে আমার। ঘটনাক্রমে এটি ছিল আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী এক সন্তান রেখে মারা যায়। সে সূত্রে মা হিসেবে ওই সন্তানের লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করি। বাড়ি থেকে প্রায় 100 গজ দূরে মাতামুহুরী নদী। যেহেতু আমি নতুন বউ, খুব ভোরে উঠে বাবুর বিছানাপত্র ধুয়ে দিয়ে আসতাম। প্রথমে সপ্তাহখানেক কোনো সমস্যা হয়নি। রীতিমতো একদিন খুব ভোরে উঠে বাবুর বিছানাপত্র নিয়ে ঘাটে যাই, হঠাৎ দেখি স্রোতের বিপরীত দিক থেকে একটা সিন্ধুকের মতো বাক্স ভাসতে ভাসতে আমার দিকে আসছে। সাহস হারলাম না, কিছুটা ভয় পেলেও মনে হচ্ছিল আমি কোনো গুপ্তধন পেতে যাচ্ছি, কারণ ওই সময় মানুষের গুপ্তধন লাভ করা অস্বাভাবিক কিছু ছিল না। উপায়টা ভিন্ন হতে পারে, কিন্তু আমি একা ছিলাম বলে সিন্ধুকের কাছে যাওয়ার দুঃসাহস দেখাতে পারিনি। ফিরে আসলাম, নতুন বউ বলে কাউকে কিছু বলতেই পারলাম না। ভাবলাম স্বামীকে বলবো, কিন্তু গুপ্তধন হাতে আসার আগে কাউকে জানালে তা হাতছাড়া হয়ে যেতে পারে এটা আমি জানতাম, তাই আর স্বামীকেও বলা হলো না। পরদিন আবার ঘাটে যাই, সেই একই ঘটনা ঘটলো। এভাবে প্রতিদিনই একই ঘটনা ঘটতে থাকে। আমিও খুব সতর্ক ছিলাম যাতে সিন্ধুকটি কোনো মতে না হারাই। প্রায় এক মাস কেটে গেলেও কোনো মতে সিন্ধুকের কাছে যাওয়ার সাহস জোগাতে পারলাম না। তাহলে কি এভাবে কোনো একদিন সিন্ধুকটি হাতছাড়া হয়ে যাবে? না, অবশেষে স্বামীকে বলার সিদ্ধান্ত নিলাম। পরদিন খুব ভোরে উঠে স্বামীকে জাগাই এবং সাথে করে ঘাটে নিয়ে যাই। রীতিমতো সিন্ধুকও তার নিয়মে চলে আসলো। আমি আমার স্বামীকে সিন্ধুক খুলতে অনুরোধ করি, কিন্তু সে বলল সিন্ধুক তোমাকে ধরা দিয়েছে, তাই এটা তোমাকেই খুলতে হবে। তখন বুঝতে পারিনি যে আমি কোন ভুল কাজে হাত দিতে যাচ্ছি। যাই হোক, সে যখন আছে তো ভয় কিসের? বুকে সাহস রেখে পানিতে নামি এবং সিন্ধুকটি হাতে টেনে একদম কাছে নিয়ে আসি। খুব ভয় হচ্ছিল, বারবার ওর দিকে তাকাচ্ছিলাম। সে বলল তাড়াতাড়ি খোলো, ভয় পেও না, আমি তো আছি। শেষ পর্যন্ত সিন্ধুকের ঢাকনাটা উল্টাই, তারপর যা দেখি কল্পনাও করতে পারিনি যে জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনাটি এখানে ঘটতে যাচ্ছে। দেখতে পাই পুরো সিন্ধুক জুড়ে প্রায় গলিত একটি লাশ, ভীষণ দুর্গন্ধ সহ্য হচ্ছিল না। লাশটি আর কারো নয়, আমার দেবতুল্য স্বামীর। মাথায় আকাশ ভেঙে পড়ল, ভয়ে দম আটকে আসছিল। আমি আমার স্বামীর কাছে ছুটে আসার চেষ্টা করি, কিন্তু মনে হলো আজীবনের জন্য অবশ হয়ে গেলাম। খুব কষ্টে মুখ ফিরিয়ে আমার স্বামীর দিকে তাকালাম, সে ওপরের পাড়ে দাঁড়ানো। তবে পরিস্থিতি ভিন্ন, সে আমার বিপদ দেখে এক অদ্ভুত অট্টহাসিতে ফেটে পড়েছিল। এদিকে যেই চেহারার মানুষ আমার বিপদ দেখে হাসতে হাসতে পরিহাস করছে, অপরদিকে সেই একই চেহারার মানুষ সিন্ধুকে লাশ হয়ে পড়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না তাহলে সাথে করে কাকে নিয়ে এসেছি। আরো ভয় পেয়ে যাই, হুশ প্রায় অকেজো। মনে হলো এটাই জীবনের শেষ দিন, চিৎকার দেওয়ার শক্তি নেই ছিল না। কোনো মতে ছুটে আসার জন্য আমি জীবনের শেষ লড়াইটা করছিলাম, কিন্তু কে জানতো আসল অভিশাপ সামনে অপেক্ষা করছে। তারপর যা হয়, উঠে আসতে প্রচন্ড এক চর এসে আমার মুখের উপর পড়ে। স্পষ্ট দেখতে পাই ওপরে দাঁড়ানো মানুষাকৃতি অশুভ শক্তিটি এক হাত প্রায় 5-6 গজ লম্বা হয়ে আমার মুখের ওপর চরটি আবিষ্কার করি। তারপর নিজের অস্তিত্ব ভুলে যাই। ঘটনা এখানেই শেষ নয়, প্রায় একদিন পর চেতনা ফিরে পেয়ে নিজেকে চিনতে পারলাম না। আমার মুখটি চিরতরে বাঁকা হয়ে যায়, সাথে কথা বলার সামর্থ্যও হারিয়ে ফেলি। দীর্ঘদিন চিকিৎসার পর কথা বলার শক্তি ফিরে পেলেও আজ অবধি আমি আমার মুখে যে বিকৃতি সেটার কোনো উন্নতি হলো না। এই ছিল ঘটনা। শেষ করার পূর্বে সকলের প্রতি পরামর্শ হইল, যখন যেখানে যে কোনো প্যারানর্মাল অবস্থায় প্যারানর্মাল কিছু দেখলেই তা যেন গোপন না রেখে সাথে সাথে বড়দের অবহিত করেন। আল্লাহ হাফেজ। যাই হোক, এই ছিল ঘটনা। এবং আপনাদের জীবনে এরকম অসংখ্য ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো পাঠাতে আমাদের ইমেল করুন, লিখে ফেলুন bhootfm@radiofoodgate.fm। আমরা এই গত বছরের ঈদে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের স্টেশনের বিভিন্ন যে সমস্ত রেডিও জকি যারা আরজে আছেন, সেই সমস্ত আরজেতে আপনারা সবাই চেনেন, অনেকেরই অনেক পছন্দের তারা, তাদের একটা আমরা তাদেরকে নিয়ে একটা এপিসোড করেছিলাম। সেই এপিসোড থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো, তারপরে আবারও ফিরে আসছি। সো স্টে টিউনড। আনন্দ যেহেতু আছে, ভয় না থাকলে ঈদটা অপূর্ণ থেকে যায়, আর সেই জন্যই ভূত এফএম আর ভূত এফএম এর স্পেশাল এপিসোড, ঈদ এপিসোড, যেটা হচ্ছে আরজে এপিসোড আর কি, আরজেদের নিয়ে ভূত এফএম। এবং ভূত এফএম এর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, একদম সকাল দিয়ে যেহেতু শুরু হয়, সকালে এই শোটা শুরু হয়, সকাল দিয়ে শুরু করি, আর যে সাদিয়া। এবং সাদিয়া কেমন আছে?
এবং মানে সাংঘাতিক কিছু স্টোরি কিন্তু আমরা শুনেছি, মানে আমার আমার অ্যাকচুয়ালি যেই রাতে আমি ভূত এফএম শুনি সেই রাতে আমার ঘুম হয় না।
সত্যি কথা বলতে কি, যে আমরা ইনফ্যাক্ট আমরা যখনই যখন কাউকে আমরা ভূত এফএম শুরু করার পরে দেখা গেছে যে এমনিতে অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব যে জায়গায় গেছি, সে জায়গায় গেছে প্রত্যেকটা মানুষের দেখছি যে অনেক স্টোরি আছে, মানে এমন কোনো মানুষ নাই খুব কম মানুষই পাওয়া যাবে যে কোনোদিন মানে কি বলবো অ্যাটলিস্ট ফুটবল নিয়ে খেলেনি, এমন খুব কম মানুষই পাওয়া যাবে যার জীবনে একটা হলেও ভূতের গল্প নাই বা ভূতের গল্প জানে
এক্স্যাক্টলি, বা সেরকম কাউকে চিনে না এরকম যে যার সাথে ভূতের কোন একটা ঘটনা হয়েছে এরকম কিন্তু মানে
ঘরের মধ্যে কেউ ছিল না, ঠিক ওই রাত দুটো তিনটার দিকে হঠাৎ করে পায়ের গোড়ালি দিয়ে মেঝেতে শব্দ করে যেরকম শব্দ হয় একটা দিন 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 শব্দ এরকম শব্দ করে যেটা ইলেকট্রিসিটি গেলে বেশি হয়, আবার কোন লাইট জ্বালালে সে শব্দটা আবার চলে যায়। এবং আমি এখনো বুঝছি না, আমি প্রথম অনুষ্ঠান যে ওপর তলা থেকে আসছে বলে যে ওপরে যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে শব্দটা পাচ্ছি, খুব ভালো করে দেখছি একদম আমার পাশে জাস্ট চোখটা বন্ধ করলেই পাশে এরকম শব্দ হচ্ছে এবং চোখ খোলা সংসারে নাই। একটু পরে দেখে যে কেমন যেন বাতাসে পাতা সরে যাওয়ার যে শব্দটা এরকম টাইপের কিছু শব্দ পাই। এবং আমি পরে জিজ্ঞেস করেছিলাম আমার বাড়িওয়ালাকে যে এই পাশে কি কোনো ঘটনা হচ্ছে বা এরকম যেখানে অস্বাভাবিক আরো মৃত্যু হয়েছে কিনা এরকম, তো উনি বলছেন যে আমরা তো বাসাটা পুরনো খেয়েছি, পুরনো কিনে সেটা ভেঙে নতুন বাসাটা বানিয়েছি, আগে কি ছিল আমরা কি জানি না, আমি খুবই ভয় আছি।
মানে আসলে ওরকম একটা জায়গায় যদি আপনি মানে রাত্রেবেলা ঘুমাতে হয় তখন কিন্তু আসলে অনেক পা। আপনি এই ঘটনার পর আমার একটা সিমিলার একটা ঘটনা মনে পড়ে গেল আপনার বলাতে। আমি এখন যে বাসায় থাকি সেই বাসায় আগে আমরা যে বাসায় থাকতাম সেটা বেসিক্যালি আপনার ছয়তলা ছিল, মানে হচ্ছে তার উপরে ছাদ, তো উপরে কোনো মানুষজনের কোনো মানে ব্যাপারই ছিল না, ছাদ আর ছাদ লক থাকতো সন্ধ্যার পর। এখন যেরকম হয় অ্যাপার্টমেন্ট গুলোতে সন্ধ্যার পর ছাদ লক হয়ে যায়, তো আমরা যখন নতুন মুভ করলাম বাসাটাতে তখন প্রথম প্রথম মানে রাতেবেলা যখন ঘুমাতে যেতাম এমনিতে আমার ভূতের ভয় অনেক, মানে চোরের ভয় থেকে ভূতের ভয় বেশি আমার,
এটা আমারও তাই।
তো একটা সাউন্ড পেতাম ফ্রম ডে ওয়ান ইটসেলফ, সেটা ছিল যে ফার্নিচার মুভ করলে শব্দ হয় না, যে মানে আপনি ধরেন একটা ভারী সোফা মুভ করছেন ঘরের এক এন্ড থেকে আরেক এন্ড, তখন একটা শব্দ হয় না, তো ওরকম একটা শব্দ উপর থেকে আসে। তো আমি চিন্তা করতাম যে হয়তো কেউ মানে হয়তো কেউ ফার্নিচার মুভ করছে বা এই ধরনের কোনো কিছু হচ্ছে, কিন্তু এটা কন্টিনিউয়াস হতো ব্যাপারটা, মানে তারপরের দিনও একই সিচুয়েশন। তারপর দেখতাম যে রাত দুইটা তিনটার দিকেও এই শব্দটা যে ফার্নিচার মুভ করছে এরকম শব্দ, একটা কাঠের একটা বড় বিশাল সাইজের আলমারি মুভ করলে যেরকম ওই ধরনের একটা শব্দ, তো আমি আর কি এটা মনে পড়লো আপনার কথা বলতে, মানে আই কুডন্ট এক্সপ্লেইন ইট। এবং পরে পরবর্তীতে আমি ওই আমাদের দারোয়ানকে জিজ্ঞেস করছিলাম যে উপরে কি কেউ থাকে, উপরে তো কেউ থাকে না, তো আর রাত দুইটা তিনটার দিকে কে ফার্নিচার মুভ করবে আমি মানে
আমি
এখন মানে যে ঘটনাটা বলবো এটা আমার অনেক ছোটবেলার একটা ঘটনা। আমরা তখন কুমিল্লা থাকতাম, তো কুমিল্লাতে আমাদের যে বাসাটা ছিল বাংলোর টাইপ ওটা ছিল কাঠের একটা বাংলো, তো সরকারি বাসা ছিল, তো একদম মানে অনেক পুরানো আমলের ব্রিটিশ আমলের বাসা ছিল, ব্রিটিশ বা পাকিস্তানকে আমি একদিন শিওর না যে কোন পিরিয়ড এর বাসাটা, কিন্তু বেশ পুরানো একটা বাসা ছিল এবং হ্যাঁ মোস্ট প্রবলি ব্রিটিশ পিরিয়ড এর। তো ওখানে একটা স্টোরি ছিল বেসিক্যালি যে আপনার এটা সবাই বলতো যে এখানে নাকি একজন কালেক্টর থাকবে ব্রিটিশ পিরিয়ড থেকে, কারণ কালেক্টর যেহেতু ওই টাইমে, তো ওনাকে নাকি মানে দোতলায় আবার বারান্দা ছিল ওই বাসাটা, তো ওনাকে নাকি উনি আবার একটু ওনার কিছু বাজে স্বভাব ছিল, তো বারান্দায় যে জায়গাটা সেই জায়গাটাতে নাকি একবার নিচে অফিস করছিলেন, নিচে চেম্বার ছিল, তো নিচে চেম্বারে অফিস করছিলেন, তখন ওনাকে এসে বলা হলো যে দুজন মহিলা এসেছে আপনার সাথে দেখা করতে, তো মহিলাগুলো লোকাল ছিল, ভদ্রলোক ছিলেন বিদেশি, তো বলা হয়েছিল যে আপনি মানে দুজন মহিলা দেখা করতে এসেছে, তখন ওনার আসলে আমি উপরের ড্রয়িং রুমে যাচ্ছি ওনাদেরকে ওখানে পাঠাই, দুজন মহিলা দেখা করতে এসেছিলেন। এবং ঘটনাটা এরকম যে একজন ওনাকে গুলি করে মেরে ফেলেন ওই
বারান্দায়
কালেক্টর সাহেব। এই ঘটনাটা মানে এটা সত্যি মিথ্যা এটা চলে আসছে, এই ঘটনাটা শোনা যেত সবসময়, মানে আমরা যখন ওখানে মুভ করি তখন আমার মনে আছে এই কথাটা বলা হতো। তো যাই হোক, আমাদের যে ঘটনাটা, আমি, আমার ভাই এবং আমার আমার খালাতো বোন, আমরা তখন একসাথে ঘুমাতাম। তো সেবার কোনো একটা কারণে আমার বাবা মা তারা বাসায় ছিলেন না, তারা হয়তো কোনো একটা দাওয়াতে গিয়েছিলেন। এমন একটা সময় আমরা দরজা বন্ধ করে আমরা ঘুমিয়েছি, বৃষ্টি হচ্ছিল না, আমার মনে আছে। তো আমরা হঠাৎ করে শুনতে পেলাম, এমনিতে ভয় লাগছিল, হঠাৎ করে শুনতে পাচ্ছিলাম যে মনে হচ্ছিল যে মেয়েরা যেরকম হিল পরে না, তো ওরকম হিল পরে এবং পায়ে হয়তো নূপুর বা গায়ে হয়তো এই ধরনের কোনো একটা অর্নামেন্ট আছে যেটা ঝুনঝুন শব্দ হচ্ছে, ওরকম খটখট খটখট করে, যেহেতু কাঠের ওই বারান্দার ইয়েটাও কাঠের ছিল, তো ওখান দিয়ে কেউ আসছে। তো কারো আসার কথা না আরকি,
ওই সময় তো আসলে,
হ্যাঁ, তো তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম যে কি হচ্ছে ব্যাপারটা। তারপরে থেমে গেল, কেউ আসলো না, আমরা শুয়ে আছি। তো কিছুক্ষণ পর আবার সেই শব্দ, মানে আবার ওই, মানে একদম এক মাথা থেকে আরেক মাথায় কেউ একজন হেঁটে আসছে, ওই খটখট শব্দটা হচ্ছে, আমার এখনো মনে আছে ওই শব্দটার কথা। তো তখন আমরা বললাম যে না, ইউ নো সামথিং ইজ রং। তারপর আমরা যখন মানে প্রিপারেশন নিচ্ছি যে আমরা উঠবো বা দরজা খুলে দেখবো, ওই সাহসও হচ্ছে না, তখন এখানে দরজার নক হচ্ছে। তখন আমরা সিরিয়াস ভয় পেলাম, কারণ আপনি জানেন যে ভয় জিনিসটা যেটা, আমি আপনাদের শো শুনি এবং ওখানেও বলছিলেন সুমন ভাইরা, সাকিব ভাইরা, যে ভয় জিনিসটা কিন্তু মানে বাড়তে থাকে আস্তে আস্তে, আর তারপরে আপনাকে পুরো এটা কাভার করে ফেলবে, তখন আপনি মানে মনে হবে যে আমার পাশে কেউ দাঁড়িয়েছে, এরকম মনে হবে। তখন আমরা তো, যেহেতু আমরা ছোট ছিলাম সবাই, অসম্ভব ভয় পেলাম। আমরা একদম একসাথে বসে তিনজন ওখানে বসে থাকলাম, দরজা দরজা কিছু খুলবো না, বসে নকটা নক করছিল যে সেটা বন্ধ হয়ে গেল। তারপর আম্মুরা ফাইনালি আসলো, আমরা অনেক ভয় পেয়েছিলাম সেবার, আম্মুদের সাথে থাকলাম, আমাদের কথা প্রথম প্রথম বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরে আমাদের পিয়ন ভাই ছিল, উনি পরে বললেন যে আমিও শুনি আমার মনে থাকা, মানে আমার মেমোরি অনুযায়ী আমি আর এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমাদের যে পিয়নরা থাকতো ওখানে, তারা বলতো যে তারা এই ধরনের জিনিস এক্সপিরিয়েন্স করে, ওই যে ওই খটখট শব্দ, হাতার
আওয়াজ এবং দেখা যাচ্ছে ওই পাশে কেউই দাঁড়িয়ে নেই, তখন ব্যাপারটা
আমরা
কাজ করি একটা গান
শুনে,
গানটা হচ্ছে আমি যেটা বলবো যে সাদিয়ার চয়েস এ আমরা একটা গান শুনবো,
যখন চারিপাশে।
This track was downloaded from fusionbd.com.
শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আছি সাথে এবং আবারও ফিরে এলাম আমি, এবং সেই সাথে আরও একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে। আর শোনাতে চাই যে ঘটনাটি, সেটি হচ্ছে, যিনি লিখছেন তার ভাষাতে বলছি, হ্যালো রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, যদিও আপনি সবসময় ভালোর তলে। আমার নাম দুর্জয়, আমি ঢাকার বেইলি রোডে থাকি, আমি ভূত এফ এম এর মস্ত বড় ফ্যান, প্রতি ফ্রাইডেতে ভূত এফ এম না শুনলে আমার জীবন কাটতে চায় না। অনেক দিন ধরে আমার এই ঘটনাটি শেয়ার করব বলে ডিসিশন নেই, কিন্তু আজ পর্যন্ত পারিনি, তবে আজ শেয়ার করেই ফেলি। যাই হোক, এখন আর কথা না বলে সরাসরি চলে যাই ঘটনায়। সেদিন ছিল 15th May 2010, স্যাটারডে, আমার এক বড় বোন তার এঙ্গেজমেন্টে। তো সেদিন অনেক আনন্দ ফুর্তির সঙ্গে আমরা কাজিনরা মিলে প্ল্যান করি যে রাতে প্রোগ্রাম শেষ হলে বাইকে ঘুরব, যদিও অনেক কষ্ট করে আমাদের প্যারেন্টসদের কাছে পারমিশন পাওয়া যায়, এবং পারমিশনটা যদিও নেওয়া হলো এক্সেপশনালি শুধুমাত্র সেই দিনের জন্য সেটা পাওয়া গেল। তো প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা ঠিক সময় মতো বের হলাম, আমরা ছিলাম জাস্ট চারজন দুই বাইকে, আর সময় ছিল রাত একটারও বেশি। অনেক এক্সাইটিং একটা ব্যাপার ছিল এবং আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম, রাস্তাঘাট ছিল একদম খালি, আর এই অবস্থায় আমরা দুই বাইক নিয়ে প্রায় রেস খেলছিলাম। আমি ছিলাম বাইকের পেছনের সিটে। আমরা যাচ্ছিলাম এয়ারপোর্ট রোডের দিকে। প্রথম প্রথম ভালোই মজা হচ্ছিল, মজা করতে করতে চলে আসলো এয়ারপোর্ট। তারপর এয়ারপোর্টের সামনে থেকে ইউটার্ন নিয়ে আবার রওনা হলাম বাসার দিকে। এবার মাঝ রাস্তায় আসতেই যা ঘটলো তা আমার লাইফে আগে কখনোই ঘটেনি এবং আমি ভাবিনি যে ঘটবে। আমি দেখলাম যে আমাদের সাথে যেই অন্য বাইকটি ছিল তার চলন্ত অবস্থায় আমার কাজিন ওটি তাড়াতাড়ি তাড়াহুড়া করতে গিয়ে ব্রেক চাপলেন এবং তার ফলে যেটা হলো যে বাইকটি ছিটকে গিয়ে পড়লো প্রায় 10 থেকে 12 ফিট দূরে, আর আমার দুই কাজিন দুই দিকে পল্টি খেয়ে পড়লেন, আর দুজনেরই অবস্থা অনেক খারাপ ছিল। আমরা ঠিক বুঝে উঠতে পারলাম না যে কেন সে এত হাই স্পিডের মধ্যে এইভাবে ব্রেক চাপলেন। রাস্তায় কোনো মানুষ ছিল না, প্রায় কিছু সময় পরপর হাই স্পিডে গাড়ি ক্রস করছিল। আমরা মাত্র 4 জনই ছিলাম। তাড়াতাড়ি ভয়ের মধ্যে বাসায় ফোন দেয়া হলো, আমার চাচু ধরলেন, আমরা সব ঘটনা বললাম এবং তারপর তারা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন তোমরা ওই দিকে থাকো, আমরা আসছি। আমরা অনেক গাড়িকে সিগন্যাল দিয়ে হেল্প চাইলাম কিন্তু কেউ থামলো না। তারপর প্রায় 15 মিনিট পর আমরা এক পুলিশের ভ্যান দেখতে পেলাম। আমরা সিগন্যাল দেওয়ার পর তারা থামলো এবং আমাদের অনেক সাহায্য করলো। তারপর আমাদের প্যারেন্টসরা আসলেন এবং আমাদের হসপিটালে নিয়ে যাওয়া হলো। তাদের মধ্যে যে পিছনে বসেছিল সে অন দ্য স্পট মারা যান, আর যে বড় ভাই যিনি বাইক ড্রাইভ করছিলেন সে প্রায় একটু সুস্থ হওয়ার পর বললেন যে তিনি যখন বাইকটা চালাচ্ছিলেন প্রায় স্পিড ছিল 110 কিলোমিটার পার আওয়ার, হঠাৎ একটি বাচ্চা তার বাইকের সামনে এসে দাঁড়ায় এবং বাচ্চাটি বড় বড় চোখ নিয়ে তাকিয়েছিল এবং ভাইয়ার দিকে তাকিয়েছিল, চোখগুলো যেন লাল লাল আগুনের গোলার মতো, অনেক ভয়ঙ্কর ছিল সেই রূপ। যেমন কালো গায়ে অতিরিক্ত পাউডার মাখলে যে সাদা সাদা ভাবটা হয় সেই রকম ছিল তার গায়ের রং। ভাইয়া তাকে বাঁচানোর জন্য এত কিছু না ভেবেই তাড়াহুড়ার মধ্যে ব্রেক চেপেছিলেন এবং বাইকটি অ্যাক্সিডেন্ট করে। তারপর ভাইয়া মাটিতে পড়ার পর ঘাড় উঠিয়ে লক্ষ্য করেন যে সেই বাচ্চাটি কোথাও নেই। তারপর সে সেন্সলেস হয়ে যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওইখানে যদি কোনো বাচ্চা থাকতোই তাহলে আমরাও দেখতে পেতাম, কিন্তু আমরা পাইনি। আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে তার সাথে কি হয়েছিল এবং কোনো বাচ্চা সেখানে ছিল কিনা, কিভাবে এই বাচ্চা দেখা হলো, এরকম ব্যাপারটা, এটা কি চোখের ভুল ছিল, জানি না। এবং যেটা নাকি কিছু মুহূর্তের মধ্যেই সব আনন্দকে মাটি করে দিল আর কালো ছায়ায় ঢেকে দিল। যাই হোক, ইংরেজিতে লিখেছিলেন, ইংরেজি শব্দ ব্যবহার করে এটা তো খুব সাবধানে লিখতে হয়, আসলে আর আমাদের খুব সময় নিয়ে পড়তে হয়, পড়তে বেশ ঝামেলা হয়। যাই হোক, আমি তারপরে মেইলটা পড়লাম। অ্যান্ড থ্যাংকস আপনার ইমেইল পাঠানোর জন্য এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। এবং মেইলের বাকি অংশটুকু আমি এখনও দেখছি, ওইটুকু পড়িনি আসলে। আছে যে রাসেল ভাই, এই দুনিয়ায় অনেক কিছুই ঘটে যার কোনো বর্ণনা নেই, মানে ব্যাখ্যা নেই হবে আশা করি, এবং এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। এই তো, যাই হোক, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আশা করছি যে আপনারাও যারা ইমেইল পাঠাতে চান তারা আমাদেরকে পাঠাবেন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আগামী সপ্তাহে সেই ইমেইলগুলো ইনশাল্লাহ আমরা পড়ে ফেলবো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, অনেকেই আমাদের স্টেশনে এসে ঘটনা বলতে পারেন না, কিন্তু তাদের মধ্যে কেউ ঢাকায় থাকেন, কেউ হয়তো ঢাকার বাইরে থাকেন, কেউ হয়তো দেশের বাইরে থাকেন, তো সেরকম জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইমেইল আসে এবং বিভিন্ন ধরনের মানুষজন তারা আমাদের লিসেনে যারা তারা তাদের ঘটনাগুলো রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দেন এবং আমরা সেটা চেষ্টা করি আপনাদেরকে শোনাতে। তো সেরকমই একটা ফাইল আমরা আপনাদেরকে শোনাবো, একটা অডিও ফাইল আমাদের কাছে আছে, সেটা আমরা আপনাদেরকে শোনাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি।
হ্যালো রাশেদ ভাই এন্ড লিসনার্স, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি নবনী চিটাগং থেকে, আমি আইবিতে পড়ছি বিবিএ ম্যান সেমিস্টার। আজকে আমি যে স্টোরিটা বলবো এটা হচ্ছে, আমি যে বাসায় আছি সেই বাসার বিবাদের। এই বাসায় আছি আমরা 8 বছর হচ্ছে। তো এখানে আমরা আছি এমন কোনো মেজর প্রবলেম হচ্ছে না, বাট যে ধরনের প্রবলেম হচ্ছে আমরা জিনিসটাকে খুব বেশি কেয়ার করছি না। যদি কেয়ার করি তাহলে অনেক ইম্পর্টেন্ট, যদি কেয়ার না করি তাহলে অত ইম্পর্টেন্ট না। তারপরে বলছি, আমরা এই বাসায় আসি 2006-এ, তখন আমরা সেমে পড়ি। তখনই যখনই বাসে আসি তখন হঠাৎ করে এরকম মনে হতো যে মানে কিছু একটা আনইউজুয়াল কিছু কিছু একটা আছে এখানে যেটা নর্মাল না। যখনই অন্য বাইরের কেউ বাসে আসতো তখন মানে ওরা বলতো যে এই বাসটার মধ্যে এমন কেন, বাসাটা কেমন যেন ভূতের বাড়ি ভূতের বাড়ি মনে হয়। আসল বাসটা অনেক পুরানো, 1965 আগে তখন এখানে বিল্ডিং বলতে শুধু এটাই ছিল। তো আসার পর থেকে যেসব প্রবলেম ফেস হয় সেটা হচ্ছে ধরেন আমরা অন্য কোনো জায়গায় অন্য কোনো রুমে আছি, হঠাৎ করে হতো কি মানে শব্দ শুনতাম মনে হচ্ছে অনেক জোরে জোরে কেউ দরজা নক করছে। তো আমরা যখন দরজা খুলতে যেতাম তখন দেখতাম যে কেউ নেই। আমি প্রথমে ফেস করি মানে আম্মুকে শেয়ার করি, আম্মু প্রথমে প্রথম বুঝতো না, পরে এই জিনিসটা বলার পর আম্মু বলে যে হ্যাঁ নবনী কথা ঠিক এরকম আমিও ফেস করি। দেন এরপরে এরও অনেক ছোটখাটো কিছু প্রবলেম হতে থাকে, মনে হতো যে কেউ না কেউ আশেপাশে আছে। আমি যখন একা থাকি মনে হতো কোনো কেউ একটা আমি শ্যাডো দেখছি, মানে আমি দেখছি হুট করে সরে যাচ্ছে এমন কিছু একটা। তারপর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের সামনের রুমে যেখানে আগে ঘুমাতাম সেখানে দেখতাম যে আমি ওখানে ঘুমালেই দেখা যেত কি মানে খুব খুব একটা প্রায় দেখতাম খুব বাজে বাজে স্বপ্ন দেখতাম। এবং মানে দেখতাম যে প্যারানর্মাল কিছু কেউ আমাকে কিছু বলছি কিছু বলতে চাচ্ছে এবং আমি খুব ভয় পেতাম। এবং এই জিনিসটা বিস্ফোরণ ভোরের আগে আগে হতো, অনেক বেশি ভয় পেতাম এবং ওখানে ঘুমানোই আমি ছেড়ে দিই। এবং আগে আমি গভীর ঘুমে চেতাম কিনা জানি না, আমার রিসেন্টলি আমাকে ফেজিং আসছেন ঢাকা থেকে, ও আর আমি সামনের রুমে ঘুমাই। তো ও আমাকে ও রাত জাগে আমাকে একদিন বলে কি যে লগ্ন তুমি কি তা ফের পাও যে একটা মাঝরাতে একটা রাতের একটা পর্যায়ে আড়াইটার পর তিনটার দিকে খাটটা মানে একটা ভীষণ মতো নড়ে উঠে, এটা কি তুমি বুঝতে পারো? তো আমি বললাম যে না কই না তো আমি তো এরকম কিছু বুঝিনি। এবং মানে এই জিনিসটা আমাকে বেশ কয়েকবার বলে এবং আমি জিনিস নোটিস করতে পারি না যেহেতু আমি আগে ঘুমিয়ে পড়ি। এরপরে যেটা হয় আমি একা একা ও যাওয়ার পরে আমি একা একা ঘুমাই, রাতে জেগে রাত থেকে পড়াশোনা করলে একটু লেটে ঘুমাতাম। তখন দেখতাম কি মানে আমি জানি না আমি কেন আগে বুঝিনি, আমি দেখতাম যে আমার খাটটা একটা পথে ভীষণ ভাবে নড়ে উঠছে এবং আমার ঘুমটা আমি ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে কেউ একজন ওই খাটের উপরে হেঁটে ওটা ক্রস করে দিন যাচ্ছে। একটা ভয়াবহ অনুভূতি, আমার মনে হয় আমি প্রতিটা স্টেপ কে ফিল করতে পারছি, মানে এই অনুভূতিটা বোঝানো যাবে না। এবং আমার প্রতিটা বার রাতে এটা বেশ কয়েকটা বার হতেন, প্রতিটা বার আমার ঘুম ভেঙে যেত। এটা আমি আমার মা সাথে শেয়ার করি, সে বলে যে এটা কেমন ধরনের কথা, এটা তো এটা কিন্তু আমার মানে আমার বাবা এই রুমে ঘুমায়, আমার বাবা ফিল করতে পারে কিনা যায় না, হয়তো ফিল করলেও সেটা বলে না, কিন্তু ওই ভয়টার কারণে আমার ঘুম ওখানে ঘুমাতে পারি না।
শুনে ফেললাম ঘটনাটি। আমার কাছে রয়েছে আরো একটা ইমেল, সেই ইমেলটি পড়বো। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যিনি ঘটনা লিখছেন তিনি লিখছেন, হায় রাসেল ভাইয়া তোমাকে জিজ্ঞাসা করবো না তুমি কেমন আছো কারণ তুমি সব সময় ভালোর দলে। যাই হোক, কথা না বাড়িয়ে কাহিনীতে যাই। আমি নাফিস, এটা 3 ফেব্রুয়ারি 2012 ঘটনা। আমার খালামণি অনেক অসুস্থ ছিল তাই তাকে দেখতে গিয়েছিলাম মিরপুরে। আমি বাবা আপু আর আমার মা গিয়েছিলাম। আমরা বৃহস্পতিবারে সেখানে যাই, বাবার কাজ ছিল বলে শুক্রবারে বাসায় চলে আসার চিন্তা করলো। এখানে বলে নেই আমাদের বাসা উত্তরাতে, তো যথারীতি আমরা বেরিয়ে যাই, যদিও বের হতে অনেক দেরি হয়ে যায়। রাত 1:12 AM আমরা বের হই। আমরা সবাই গাড়িতে ছিলাম, বাবা গাড়ি ড্রাইভ করছিল, আমরা ভালো মতো আসছিলাম। কিন্তু বলে নেই যে আমি যখন এয়ারপোর্ট রোডে আসলাম তখন আমার আজও একটা অনুভূতি হলো। ভাবলাম ঘুম আসছে তাই খারাপ লাগছে। 2 মিনিটের মধ্যে দূরে একটা মেয়েকে দেখলাম, মেয়েটা অনেক সুন্দর ছিল। আচ্ছা না, কিছু মেয়ে দূর থেকে অনেক সুন্দর লাগে ওই রকম। যাই হোক, বাবাকে বললাম, বাবা বলল ও কিছু না। আমি তখন বললাম যে মনে হয় কোনো একটা প্রবলেম আছে, বাবা বললো চুপ থাকতে। আমি একটু ভয় পেলাম। বাবা বলে গাড়ির টান উঠছে না, মনে হচ্ছিল পেছনে কোনো একটা ভারী জিনিস বোঝাই করা আছে। আবার ঠিক হয়ে গেল, আমি গাড়িতে ঝিমাচ্ছিলাম। এর মধ্যে হঠাৎ বাবা মারাত্মক ব্রেক করলো এবং আমি সিট বেল্ট পরাচ্ছিলাম না তাই সামনে ছিটকে যাই। রাগে বাবাকে বললাম কি হয়েছে, ফাঁকা রাস্তায় কেউ কখনো ব্রেক করে? তারপরে বাবা বলল সে নাকি একটা মেয়েকে রাস্তার মাঝখানে গাড়ির সামনে হঠাৎ দেখেছে। বাবা এবং আমরা সবাই ঘাবড়ে যাই এবং গাড়িতে পুরো একটা গন্ধ আসছিল। এখানে শেষ হতে পারতো কিন্তু হয়নি, বাসার কাছে আসতেই গন্ধটা আর ছিল না। বাসায় এসে দেখি যে গাড়ির চাকার হাওয়া একদম নেই, যেখানে বাবা তার আগের দিন গাড়ি সার্ভিসিং করিয়েছিল। এবং তারা আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। এই ছিল আমার কাহিনী। আমার আছে, আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নেই। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। হ্যাঁ, আমরা পড়ে শোনালাম আপনার কাহিনীটি এবং আমাদের ভালো লেগেছে। আশা করছি যে এরকম আপনাদের কাছে ভবিষ্যতে আরও অনেক কাহিনী আমরা পাবো এবং আশা করতে পারি যে আপনারা ঘটনাটা পাঠাবেন। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিয়ে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কালকে ঈদ, পবিত্র ঈদুল আজহা। আমরা দুটা ঘটনা শুনছিলাম, দুটা ঘটনায় গাড়ি রিলেটেড। প্রথমটা হচ্ছে মোটরসাইকেলে অনেক স্পিড ওঠানো হয়েছিল, কিন্তু আমি যেটা বলবো যে ঘটনা ঘটুক আর না ঘটুক, এরকম ধরনের স্পিডে অবশ্যই আপনারা বাইক চালাবেন না। আর দ্বিতীয়টা ছিল গাড়ি, এবং গাড়িতে যেটা উনি যেটা বলছিলেন যে সিট বেল্ট পরেননি, তো আমি বলবো যে গাড়িতে ওঠার সময় অবশ্যই অবশ্যই আপনি সিট বেল্ট পরবেন। এটা 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 খুবই জরুরি, এটা খুবই জরুরি। আর আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু কোরবানির ঈদ, আমরা আমাদের শহরটাকে পরিষ্কার রাখবো এবং অবশ্যই আমরা মাংস মানে গরু কোরবানির পরে, তারপরে রক্ত, তারপরে যে সমস্ত আরও যা কিছু আছে সেগুলো ময়লা আবর্জনা যা আছে সব মাটি চাপা দিয়ে দেবো, এবং আমরা যেন আমাদের এই সুন্দর ঢাকা শহরটাকে দুর্গন্ধময় এবং বিচ্ছিরি না করে তুলি, সেই প্রত্যাশা থাকবে সবার কাছে। এবং যেখানেই হোক না কেন করবেন, সেটা বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন, সব আপনার প্রিয় শহরটাকে আপনি নোংরা করবেন না, সেটাই আশা করব। যাই হোক, আমরা এখন চলে যাব আবারও ঘটনায়, এবং আমরা চলে যাব সেই আমাদের আগের এপিসোডে, এবং আরও একজন আমাদের আরজে যিনি আপনাদের একটা ঘটনা শোনাবেন। চলুন শুনে আসি তার ঘটনা।
আমার এই গল্পটা আপনি যে বলছেন যে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় সবসময়, যে ভূতের গল্প বলতে গেলে দেখবেন মানে আড্ডাতে বা ধরেন একসাথে গোল হয়ে বসে কোনো একটা রাতের বেলায় ভূতের গল্প বলছে, তখন কিন্তু এক ধরনের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় যে একটুতেই ভয় লাগে বা এই ধরনেরটা হয়।
আমি তো গল্প বলি না, আমি বলি ঘটনা।
ঘটনা আমার মানে ও হ্যাঁ ঘটনাই ডেফিনেটলি, আমি এখন যেটা বলবো সেটা ডেফিনেটলি ঘটনা, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো এই ঘটনাটা বেসিক্যালি বেশ রিসেন্ট, ইনফ্যাক্ট গত কোরবানির ঈদের ঘটনা। আমার ছোট ছোট দুটা পিচ্চি কাজিন আছে, আমার দুই ভাই বোন। তো আমরা বিকালবেলার পর থেকে আমরা করি কি, আমরা অনেক হাঁটি বাড়ির পাশে, কারণ এখানে হারিয়ে যাওয়া সম্ভব না, কারণ নিজেদেরই গ্রাম। তো আমরা অনেক হাঁটি। তো সেদিন রাতের বেলা সেখানে একটা ওরস হচ্ছিল, মানে ওখানে অনেক বয়ান হচ্ছিল এরকম, তো মসজিদের পাশে আমরা দেখবি ঘোরাঘুরি করছি, ওখানে হাঁটছি। তো এমন সময় আমাদের এক চাচা, উনি দেখলাম হন্তদন্ত হয়ে ওর পাশ থেকে আসছে। তো তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম যে মানে উনি বলছে তোমরা এখানে ঘোরাঘুরি করছো কেন? আমি বললাম যে এমনি কিছু করার নেই, তো ওদের বাসায় যাও, বাসায় যাও। কেন বলছে না বাসায় যাও? তো বাসায় চলে আসলাম। তো রাতের বেলা খাচ্ছি, তো এর মধ্যে কয়েক ঘন্টা চলে গেছে আর কি। তো রাতের বেলা খাচ্ছি, এটা সন্ধ্যার ঘটনা, তো রাতে খাচ্ছি, তখন ওই চাচা আসলেন। তো উনি বললেন যে আমার সাথে তো বড় একটা ঘটনা ঘটে গেছে। কি কি হয়েছে? তো বলছে না বাচ্চাদের সঙ্গে বলবো না। তার মধ্যে বলেন কোনো সমস্যা নেই। তখন বলছে যে আমি এরকম, আমাদের বাড়ির ওখানে একটা প্রাইমারি স্কুল আছে, ওটা হচ্ছে আপনার অনেক কাছে বাড়ির, এবং সেটার পিছনে একটা কলার ক্ষেত আর মাঠ আছে, আবার ওইটার পাশে একটা রাস্তা আছে যেটা দিয়ে, যেটা মেইন রাস্তার সাথে এটা একটা শর্টকাটের মতো। তো ওই শর্টকাটটা পথে আবার অনেক কবরস্থান আছে একটা, আবার বাঁশঝাড় আছে। তো উনি বলছিলেন যে আমি যখন আসছি তখন ওই বাঁশঝাড়ের সামনে উনি দেখলেন যে সামনে একটা বাঁশ, মানে রাস্তার মানে ওনার সামনে আড়াআড়ি ভাবে একটা মানে বাঁশঝাড় থেকে একটা বাঁশ নুয়ে এসে সামনে পড়ে আছে। তখন উনি, আমি জানি না উনি কি সত্যি কথা মিথ্যা কথা বলেছিলেন নাকি আমি জানি না, কিন্তু উনি যখন আমাদেরকে ঘটনাটা বলছিলেন তখন ওনার চোখে মুখে যে ভয় সেটা আমি মানে মানে ওই ওই জিনিসটা দেখে আরো ভয় লাগে। আমি বলছি ঘটনাটা, বেসিক্যালি উনি যখন বলছিলেন তখন ওনার এক্সপ্রেশন দেখেও একটা ভয় লাগছিল, যে ওনার মানে চোখে একটা ভয়ের
উনি দেখেছেন। তো
মনে হচ্ছে যে বাসটা এরকম নুয়ে আছে, তখন উনি কি করবেন, ওটা উপর দিয়ে পার হয়ে চলে যাবেন, এটাই তো করবেন। উনি যখন পা দিতে গেছেন তখন উনি দেখছেন যে বাসটা আবার উঠে গেছে, এবং উনি তখন একটু ওকে এটা কি হচ্ছে, উনি এক স্টেপ পিছনে আসলেন, তারপর দেখলেন যে বাসটা আবার নুয়ে
পড়লো।
তখন উনি নাকি বাসঝাড়ের ওদিকে তাকালেন, উনি বললেন যে আমি দেখছি, উনি এভাবে বলছেন যে আমি দেখছি যে একটা সাদা শাড়ি পরে একটা বুড়ি মানুষ মনে হচ্ছে বসে আছে ওখানে।
তাড়াতাড়ি চলে যাওয়া। আমরা তো শুনে সব তো খুবই ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, আমার ছোট ছোট দুটো ছিল, তো ওরা বলছে না এরকম কিছু না। এসে পরে আমরা আমার 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 বাবার কাছ থেকে শুনলাম যে তারা যখন ছোট ছিল তখন নাকি এই ধরনের একটা জিনিস শোনা যেত যে আমাদের মানে গ্রামের যে আমাদের আমাদের যে এরিয়াটাতে বাসা, আমার গ্রামের নাম শিমুলিয়া, সেখানে হচ্ছে আপনার আমার বাবার চাচাতো ভাই, আমাদের বাড়ি সব কিছু মিলিয়ে অনেক বড় একটা কম্পাউন্ড। তো সেখানে মানে একদিক থেকে অন্যদিকে নাকি মাঝে মাঝে এরকম দেখা যেত যে একটা বুড়ি মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সে কাউকে কোনো ডিস্টার্ব করতেছে না, কারোর সাথে, হ্যাঁ, সে সবাই থেকে দেখতে পাচ্ছে। ক্যাচটা ছিল যে তাকে কখনো ইন্টারাপ্ট করা যাবে না সে যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এবং তার সাথে গিয়ে কথা বলা যাবে না বা তাকে জিজ্ঞেস করা যাবে না বা কোনো কিছু তার পথে দাঁড়ানো যাবে না। সে যে রুটটা নিচ্ছে, সে যে পাথটা ফলো করছে, তার পথে যা তখন যে দাঁড়াবে তার নাকি কোনো কিছু একটা হতো।
This track was downloaded from FusionBD.com.
শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, আর শুনছিলাম চমৎকার একটি ঘটনা। আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমার কাছে রয়েছে একটা এই মুহূর্তে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি আজকের এপিসোডটি আনফর্চুনেটলি মিস করে ফেলেন তাহলে একেবারে চিন্তার কিছু নেই, আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এপিসোডটি শুনতে পারবেন। আপনার এয়ারটেল থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন যাবে বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি আবারও সেখান থেকে শুনে ফেলতে পারেন। অ্যান্ড আপনি যদি ভূত এফএম টিউনটা আপনার টিউন করে ফেলতে চান, মাই টিউন করে ফেলতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে ভূত এফএম টিউন কোডটি মনে রাখতে পারেন। ভূত এফএম টিউন কোড ইজ 92125। অ্যান্ড আপনি একটা SMS পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে টিউনটি পুরোপুরি আপনার হয়ে গেছে। যাই হোক, আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং আমাদের কাছে আরও একটি ঘটনা রয়েছে এই মুহূর্তে। যিনি স্টুডিওতে উপস্থিত থাকতে পারেনি কিন্তু আমাদের ঘটনা পাঠিয়েছেন, তার ঘটনাটি আমরা এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ রাসেল কাহালু বগুড়া থেকে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন, এবং তিনি বলছেন ঘটনাটি আমার মায়ের মুখ থেকে শোনা, এটি আমার মামার ঘটনা। গ্রামের লোকজন কুসংস্কারে বিশ্বাসী, তাই তারা শিশু জন্মের পরে 7 দিন পাহারা দেয়। এদের ধারণা যদি তারা ঘুমিয়ে পড়ে বা অসাবধান হয় তাহলে খুব বড় ক্ষতি হবে। এই ক্ষতি করবে এক ধরনের চোর বা চুন্নি, এবং তাদেরকে মানুষ দেখতে পায় না। মা বলছিল তার মামা যখন জন্মগ্রহণ করে তখন কয়েকজন ব্যক্তি তাকে পাহারা দেওয়া শুরু করলো, এবং কিছুক্ষণ পরে অন্ধকার নেমে এলো, এবং ঘটনাটি যেহেতু যুদ্ধের কিছুদিন পরে সেহেতু সে সময় বিদ্যুৎ ছিল না, আর তাই ব্যবহার করা হয়েছিল হারিকেন। মাগরিবের পরে এবং এশার আগে সময়ে হঠাৎ একটি কাণ্ড ঘটে গেল, হারিকেনটি আপনা আপনি নিভে গেল। আর আমার মায়ের নানা বাহির থেকে চিৎকার করে বলল, হায় হায় একই সর্বনাশ হলো, হারিকেনটি নিবল কেন। তড়িঘড়ি করে হারিকেনটি জ্বালানো হলো এবং সকলে নিশ্চিত হলো যে সন্তানের কোনো ক্ষতি হয়নি, তাই তারা এটা নিয়ে আর ভাবল না। কিন্তু হায়, এখান থেকে ঘটনা শুরু। এই সামান্য সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে যা হবার হয়ে গেছে। পরের দিন সকাল থেকে বাচ্চাটির জ্বর হতে শুরু করলো, ক্রমশ জ্বর বাড়তে লাগলো এবং গায়ের রং পাল্টাতে শুরু করলো। অনেক ডাক্তার দেখানো হলো কিন্তু তারা রোগ ধরতে পারল না। অবশেষে এর কয়েকদিন পর এক ফকিরের শরণাপন্ন হলেন তারা, আমার বড় নানা, আমার মায়ের নানা। ফকিরটি এসে এই শিশুটিকে ভালো করে দেখলেন এবং আদেশ দিলেন তাকে একটা বড় একটা কড়াই আনতে। প্রথমত কড়াই, তাই সেই কাজ করা হলো, কড়াই আনা হলো। এবার বললেন এই কড়াইয়ে শিশুটিকে নিয়ে এই কড়াইয়ে পানি গরম করতে। পানি গরম করা হলো, যখন পানি টকবক করে ফুটছে তখন ওই ছোট শিশুটিকে নিয়ে আসতে আদেশ দেওয়া হলো। কথা মতো কাজ হলো, শিশুটিকে ফকির কোলে এনে দেওয়া হলো। তখনই ঘটলো এক হৃদয় বিদারক ঘটনা। শিশুটিকে নিয়ে কড়াইয়ের পাশে কয়েক পাক ঘুরলেন ফকির এবং কি যেন বলছিলেন ওই শিশুটিকে। এক পর্যায়ে ফকির রাগ হলেন এবং শিশুটিকে কড়াইয়ের গরম পানির মধ্যে ছেড়ে দিলেন। সবাই হতবাক এই কাণ্ড দেখে, এবং মায়ের নানি অজ্ঞান হয়ে গেলেন।
এবং মায়ের নানা ফকিরকে বকাবকি শুরু করবেন। কিন্তু একই কাণ্ড, কড়াইয়ের মধ্যে শিশুটি নেই, শুধু একটি পুরো বাঁশের টুকরা ছিল। ফকিরটি একটু মুচকি হাসলেন এবং কিছু দূরে একটা তেঁতুল গাছের দিকে ইশারা করলেন। আর উপস্থিত সবাই অবাক এই কাণ্ড দেখে। ওই গাছে একটি মেয়ে ওই শিশুকে কোলে নিয়ে বসে আছে। ফকির আদেশ করলেন ওকে কাপ ওকে পেরে নিয়ে আসার জন্য, কিন্তু কারো সাহস হলো না। অবশেষে ফকিরের আদেশে গাছ থেকে ওকে পেরে নিয়ে আসলেন মার বড় মামা। মেয়েটি শুধু তাকিয়ে রইল, কোনো বাধা দিল না বা কোনো কথা বলল না। পরে ফকির ওই রাতের কথা বললেন, যে রাতে হ্যারিকেন নিভিয়েছিল এবং একে চুরি করে নিয়ে যাচ্ছিল বাচ্চা সেজে ওই চোর। এটি কোনো মিথ্যা ঘটনা নয়, কোনো উপকথা নয়, এটি সত্য ঘটনা যা আমার মা আমার নানির কাছ থেকে শুনেছে। যাই হোক, এই ছিল ঘটনা এবং সেই ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমরা আবারও চলে যাব আর একটা ঘটনায় এবং সেই ঘটনাটি আমাদের কোনো একজন লিসেনার পাঠিয়েছেন এবং তিনি রেকর্ড করে ঘটনাটি পাঠিয়েছেন আপনাদের কাছে। সেই ঘটনাটি আমরা উপস্থাপন করছি এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক 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 ভালো লাগবে।
হ্যালো লিসনার, আমি নাইম বলছি ঢাকার মধ্যবাড্ডা থেকে। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমার দাদির মুখে শোনা, এবং ঘটনাটার সত্যতা কতটুকু সেটা আমরা পরে যাচাই করেছি এবং ঘটনাটা সম্পূর্ণ সত্য। তো আমি এই কথা না বলে ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট পাবনার চাটমোহর উপজেলার বয়মাই গ্রামের ঘটনা। আমাদের গ্রামটা একদম চলন বিলের সাথে, তো ওই এলাকার বাড়িগুলো একটু উঁচু হয় এবং ওই সময় ঘটনাটা যখন ঘটেছে তখন আজকে প্রায় 20-25 বছর আগের ঘটনা। ওই টাইমটাতে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির বেসমেন্টের ডিস্টেন্স ছিল এবং ওই সময়ে আশেপাশে অনেক গাছপালা এবং বাঁশের ঝাড় ছিল অনেক। তো গ্রামের যেটা পরিবেশ আর কি, সন্ধ্যার পরই সন্ধ্যার মাগরিবের আজান দেওয়ার পরপরই একদম সবাই ঘুমিয়ে পড়তো, নিস্তব্ধ হয়ে যেত। তো আমরা যখন অনেক কাজিনরা মিলে একসাথে হতাম, তো প্রায় দাদু দাদির কাছে ভানা করতাম কোনো ঘটনা শোনানোর জন্য। তো এরকম একদিন দাদিকে জোর করার পরে দাদি আমাদেরকে একটা ঘটনা বললো। ঘটনাটা হচ্ছে এরকম যে আমাদের গ্রামে একটা মহিলা ছিল, ওনার নাম ছিল খুদুজা বেগম, ওনাকে আমরা চিনতাম, দেখেছি। তো উনি এক রাতে স্বপ্ন দেখলো যে তাকে কেউ একজন স্বপ্নে বলছে যে তার বাড়ির পাশে যে পাশের ঝাড়টা আছে সেখানে একটা নির্দিষ্ট জায়গা তাকে বলে দেওয়া হয় যে ওইখানে তিনি মাটি খুঁড়লে একটা টাকার বাক্স পাবে। সেটা হচ্ছে কাঁচা টাকা, শুধু পয়সা, এবং সেই পয়সাগুলো নর্মাল পয়সা প্লাস গোল্ড এরকম আর কি ছিল, এরকম অনেক পয়সা ছিল। এবং তাকে বলা হয়েছিল যে এখান থেকে সে যত টাকা খরচ করবে সেটা ফুরাবে না, আনলিমিটেড বের হতেই থাকবে এরকম। তো তাকে বিনিময়ে কিছু দিতে বলা হয় এবং তার একটা বড় সন্তানকে চাওয়া হয় যে তার বড় সন্তানকে যদি ওই ডেভিল টাইপের সামথিং লাইক দ্যাট তাকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সে টাকার বাক্সটা তাকে দিয়ে দেবে। তো উনি স্বপ্নেই বলে দেয় না আমি এটা নেব না। তো উনি ঘটনাটা একজনের সঙ্গে শেয়ার করে, তো ওই লোকটা এই ব্যাপারে অনেক কিছু জানতো, একসময় উনি ব্ল্যাক ম্যাজিকের মতো কিছু করতো। তো উনি এটাই ঘটনাটা শোনার পরে, মহিলার কাছে ঘটনাটা শোনার পরে ডিসিশন নেয় যে উনি যাবেন এবং ওই টাকার বাক্সটা উঠাবেন। তো উনি কাউকে কিছু বলে না, উনি যায়, রাত হলে যায় ওখানে। রাত হলে যাওয়ার পরে ওই নির্দিষ্ট জায়গাটা ঘোরা শুরু করে এবং তিনি দেখতে পান হ্যাঁ এখানে বাক্স টাইপের সামথিং কিছু আছে। তো উনি তখন সম্পূর্ণ ঘুরে এবং বাক্সটা উঠায় উপরে, উঠে তিনি যখন বাক্সটা খুললেন সঙ্গে সঙ্গে তার মুখে এক ধরনের গরম কিছু একটা ফিল করে, যে তার মুখে গরম কিছু একটা লেগেছে এবং ধোঁয়ার মতো কিছু উড়ে যায়। তো উনি তারপর যখন তাকান দেখে বাক্সের মধ্যে কিচ্ছু নেই এবং তিনি চলে যায়, বাসায় চলে যায়। তো জলে গিয়ে রাতে ঘুমাতে পারে না, সারা রাত ছটফট করে, বাট কারোর সাথে কিছু শেয়ার করে না। তো যখন সকাল হয় তিনি ফ্রেশ হয়ে যখন আয়নায় তার মুখটা দেখে, একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো যে তিনি ফর্সা ছিলেন বাট তার মুখটা একদম কালো হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে তার মুখটা পুড়ে গেছে এরকম। এবং সে তখন ভাবে যে রাতে যে বাক্সটার মধ্যে গরম কিছু ফিল করেছিল হয়তো তার কারণে তার মুখটা পুড়ে গেছে। এবং সবাই যখন জানতে চাইল যে তার মুখটা কীভাবে পুড়েছে, তখন তিনি ঘটনাটা সবার সাথে শেয়ার করেন। এবং তারপর থেকে যে জিনিসটা হয় যে ওইটা ঘটনাটা ঘটেছিল শীতকালে, সো প্রত্যেক বছর শীতকালে তার মুখটা অটোমেটিক্যালি এরকম পুড়ে যাওয়ার মতো কালো হয়ে যেত এবং অন্যান্য সিজনে তার মুখ আগের মতো নর্মাল থাকতো। তো এই ছিল আর কি আমার ঘটনা। আসলে ইচ্ছে ভালো লাগে সবাইকে শোনাবেন। থ্যাংকস।
This track was downloaded from fusionbd.com.
সিয়াম কোনো উত্তর দিল না, সে তার ঘরে চলে যায়। আমি তার পেছন পেছন যাই। তার ঘরে যাবার পর সে আমার সামনে তার বাম হাত দিয়ে তার চুল ধরে ও ডান হাত দিয়ে ছুরি দিয়ে তার নিজের গলা কেটে ফেলে। বাম হাত দিয়ে চুল সহ মাথাটা আমার সামনে ধরে, তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমি আর কিছু জানি না। জ্ঞান ফেরার পর শুনি তা সিয়ামের মুখ থেকে, যা শুনি তা সিয়ামের মুখ থেকে। সিয়াম রাতে 11টায় ঘরে ফিরে দেখে আমি আমার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছি। রাত 1টায় আমার জ্ঞান ফিরলে আমি দেখি আমার সামনে সিয়াম ও পাশের ফ্ল্যাটের আন্টি ও আঙ্কেল। সিয়াম বলে, তুই ঘরে ঢুকলি কি করে, চাবি তো আমার কাছে, তুই তো চাবি না নিয়েই চলে গিয়েছিলি। আমি বললাম, তুই তো দরজা খুললি। সিয়াম বলে, আমি 11টায় ঘরে ফিরে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। সিয়াম বললো, তুই জ্ঞান হারালি কি করে? আমি ওকে সব বললাম, ও সব শুনে বলল আমি রাত 11টায় ঘরে ফিরি। এখন প্রশ্ন হলো, দরজা খুললো কে, ঘরে কে ছিল, আর আমি ওর ঘর থেকে আমার ঘরে কিভাবে আসলাম? এখন আর আমরা ওই বাড়িতে থাকি না, রানা এবং মেসে থাকি। এখন আমরা ঈদের পর বাড়ি বদলাবো। আমি আর সিয়াম তোলাধাম বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, ঘটনাটি আমাদের ভালো লেগেছে এবং আমরা ঘটনাটি পড়ে ফেলেছি। থ্যাংক ইউ আপনার ঘটনা পাঠানোর জন্য। আরও একবার জানিয়ে দিই, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাসেল। আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি ভূত এফএম এ। আপনারা অবশ্যই আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন এই ঈদের ছুটিতে। ভূত এফএম @radiofurti.fm হচ্ছে আমাদের অ্যাড্রেস, এবং আমাদের অ্যাড্রেসটি স্পেলিংটি হচ্ছে bhwtfm@radioforti.fm। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং আমাদের স্টেশনের আরও একজন আছে যিনি আপনাদের ঘটনা শোনাবেন। চলুন শুনে আসি তার ঘটনাটি এবং তার কাছ থেকেই। শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর ভূত এফএম নিয়ে আবারও ফিরে আসলাম আমি রাসেল, আর সাথে রয়েছেন আর যে অপু, আমাদের অপু ভাই।
বলা যান রাসেল ভাই, আমি আছি।
আপনার যে প্ল্যানটা ছিল যে আর যে স্পেশাল ঘুরতে চান, আমি আপনার শোটা কিন্তু শুনি, কারণ ততক্ষণে আমি বাসায় থাকি। আর আনফর্চুনেটলি আপনার শোটা আমি পুরো শুনতে পারি না।
আচ্ছা,
কারণ হচ্ছে মাঝ পথে সবাই যখন রেডিও বলতে থাকে, মাঝ পথে আমি রেডিও বন্ধ করে দিই, সেটাই আমার ভয় লাগে।
আমার কাছে এই ভয়ঙ্কর কথাটা আমাকে অনেকেই জানিয়েছে আর কি।
আই হ্যাভ নো আইডিয়া, স্পেশালি অল দ্য সাউন্ড এফেক্টস এন্ড অল দ্য স্টোরিজ, এই পর্যন্ত যতগুলো স্টোরি আমি শুনছি এগুলো যদি আসলেই সত্যি হয়, এবং আমি আমার নিজের লাইফে যেগুলো জানি সেটাও যদি সত্যি হয়, তাহলে আমি গেলাম।
আপনি ছিলেন না, কিন্তু আপনার সম্পর্কে বা আপনাদের একটা আপনার একদম পুরোপুরি সামনাসামনি দেখা একটা ঘটনার কথা আমি অলরেডি জানি। প্রচন্ড শীতের মধ্যে হঠাৎ করে আপনার খুব প্রচন্ড গরম পেয়েছিল, ঘাম ছিলেন নাকি আপনি?
সুমন ভাই, সুমন ভাইটা
বলছিল। আচ্ছা, ওটা একটু বলবেন যে আসলে ব্যাপারটা তখন কি মনে হয়েছিল বা কিরকম?
আচ্ছা, আমি এটা একটু করি এক্সপ্লেন করি। ব্যাপারটা ছিল এরকম যে সুমন ভাইদের একটা ফার্ম হাউস আছে শ্রীপুরে। তো আমরা প্রায় আগে যখন আমি যখন মিউজিক টিউজিক করতাম, তখন প্রায়ই আমরা মানে একদম গ্রুপ দল বেঁধে আমরা ওখানে ঘুরতে যেতাম, থাকতাম একদিন দুদিন থাকতাম। অ্যান্ড ওটা হচ্ছে মোটামুটি বিশাল একটা জায়গা নিয়ে, তো মাঝখানে ওনাদের বাংলো বাড়িটা, সেখানে থাকি আমরা। তো সেটা হচ্ছিল যে আমরা প্রথম গেলাম একবার খুব শীতে, মানে এত শীত, প্রচণ্ড শীত, আমরা বারান্দায় বসতে পারছিলাম না। অ্যান্ড ওই সময় যেটা করলাম যে আমি নিজে কিছু গরম জামা কাপড় নিয়ে গেছিলাম। তো আমি টি শার্ট পরলাম, দুই তিনটা টি শার্ট, ওটার উপরে সোয়েটার, সোয়েটারের উপরে জ্যাকেট, জ্যাকেটের উপরে একটা ওভারকোট ছিল। এত শীত ছিল, আমি বোঝাবার জন্য যে কতটা ঠান্ডা লাগছিল। সুমন ভাইদেরও একই অবস্থা, আরো অনেকেই ছিল আমাদের ফ্রেন্ডসরা। তো রাতে আড্ডা টাড্ডা দেওয়ার পরে এখন আমরা ঘুমাতে যাবো। তুমি অলমোস্ট লাইক কয়টা, সাড়ে তিনটা চারটা বাজে, ভোরও হয় নাই আবার রাতও শেষ প্রায় এরকম একটা সময়। তো আমি আর সুমন ভাই এক রুমে ছিলাম। তো ওর মধ্যেও এত ঠান্ডা লাগছে যে সুমন ভাইয়ের ওই রুমের ভেতরে গিয়েও মানে ঠান্ডা কাঁপছি আমরা সবাই। রাইট, কোনো মতে ওটার উপরে আবার কম্বল টম্বল জড়িয়ে দুজন ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ রাত্রে দেখি যে শুরু হলো আপনার গরম লাগা। তো আমি ভাবলাম যে আচ্ছা এত কিছু করে আসছে, তবে গরম হচ্ছে, কম্বলটা ফেলে দিলাম আমার গায়ে থেকে। তারপর দেখি আবার গরম লাগছে, আমি কোটটা খুলে ফেললাম, তারপর সোয়েটারটা খুলে ফেললাম, তারপরে একে একে টি শার্ট খোলা শুরু করলাম। শেষ লাস্ট যে টি শার্টটা বাকি ছিল ওটা খুললাম না, কিন্তু আমার এত গরম লাগছিল যে ঘামছি, আমি রীতিমতো ঘামছি,
সেটা শুনছিলাম আমরা যে সেদিন।
তখন আমি না পেরে, আমার পাশে সুমন ভাই ঘুমিয়েছিলেন, আমি ভেবেছিলাম যে ঘুমিয়েছিলেন, উনিও তো জেগে আছেন আমি জানি না। আমি সুমন ভাইকে জিজ্ঞেস করলাম, সুমন ভাই আপনার কি গরম লাগছে নাকি আমার একলা গরম লাগছে? তখন সুমন ভাই আমাদেরকে ঘুরে বললো, সুমন ভাই অলরেডি অনেকে জানেন যারা লেসনরা শোনেন, উনি কিন্তু সবসময় এইসব ব্যাপারে খুব
বেশি
ইন্টারেস্টেড এন্ড এভরিথিং অবজার্ভ করেন,
এফেক্টেডও খুবই
বোঝার চেষ্টা করেন। সুমন ভাইকে বললাম, সুমন ভাই একলা কি আমার গরম লাগছে না আপনার গরম লাগছে? উনি বললো যে না গরম আমারও লাগছে অনেকক্ষণ ধরে, কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করতে পারছিলাম না এটা ভেবে যে আমি ভাবছিলাম হয়তো আমার একা গরম লাগছে।
হ্যাঁ সেটাই সেটাই।
তারপরে উনি চুপ করলো, চুপ করে দেখে বললো যে আসলে পুরো রুমটাই গরম হয়ে গেছে, মানে কোনো কারণ ছাড়া আমরা জানি না, মানে এটা হবার কথা না, ওই পুরো রুমটা এত গরম হয়ে গেল। অ্যান্ড ঠিক রুমের বাইরে এক্স্যাক্টলি
সময় হয়ে আমি যতদূর মনে করছি আপনাকে জানালা খুলে একবার দেখতে চেষ্টা করেছিলাম যে বাইরে কি অবস্থা।
এক্স্যাক্টলি, অ্যান্ড বাইরে এত কুয়াশা দেখা যাচ্ছে না, রুম থেকে বাইরে বেরোলে আপনি মনে হবে যে আপনি অনেক সময় হয় না বাসায় ডিপ ফ্রিজ খুলে হাত ধুতে দিলে যখন ঠান্ডা লাগে, এক্স্যাক্টলি রুমের বাইরে আমরা যখন হাত দিলাম তখন ঠিক ওরকম ঠান্ডা। সো এটা আমি বুঝলাম না, মানে হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি, ওই রুমটা কেন হঠাৎ করে গরম হয়ে গিয়েছিল, কেন এটা হলো, এটা ছিল পার্ট ওয়ান অফ দ্য স্টোরি। ব্যাপারটা এখানে শেষ হয়ে গেলে কিন্তু হতো।
আচ্ছা, আমরা এই পর্যন্তই জানি, এরপরে কি হয়েছে?
পার্ট টু অফ দ্য স্টোরি ইজ, আমরা একবার খুব গরমের সময় আবার শ্রীপুরে গেলাম।
আচ্ছা,
সুমন ভাই আমরা এবং আরো কিছু ফ্রেন্ডসরা, এবং আবার আমরা বারান্দায় বসে আড্ডা মারছিলাম। শ্রীপুরে ওই জায়গায় বারান্দাটা খুব জোশ, ওখানে বসে আমরা আড্ডা মারি। সুমন ভাই মাঝে মাঝে নতুন নতুন গান কম্পোজ টম্পোজ করলে যখন তখন শুনে গাইতে নেন, এরকম আড্ডা দিচ্ছি। তখন প্রচন্ড গরমের সময়, মানে এটা কি মার্চ এপ্রিলের কথা বলছি,
প্রচন্ড গরম,
প্রচন্ড গরম, একদম হুলস্থুল গরম। ওই সময় আমরা বারান্দায় বসে গল্প করছি করছি, রাত বাড়ছে রাত বাড়ছে, এর মধ্যে সুমন ভাই সবসময় ভৌতিক গল্প করতে পছন্দ করেন, তার এক্সপিরিয়েন্স গুলো বলেন, আমরা শুনে মানে মোটামুটি ভয়ে একাকার অবস্থা ওই সব জায়গায়। শ্রীপুরেরও কিছু স্টোরি আছে যেটা আমি পরে বলবো, মানে সুমন ভাইয়ের মুখে শোনা। তো একটা সময় হঠাৎ খেয়াল করলাম যে মনে হচ্ছে আশেপাশে কুয়াশা, এবং হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে মার্চ এপ্রিলের ওই সময়, মানে আমরা এত গরমের মধ্যে চারিদিকে কুয়াশা ঢেকে গেল, এবং মানে ডিসেম্বর নভেম্বর জানুয়ারির মতন কুয়াশা,
ওই রকম সময়
এক হাত দূরে জিনিস দেখা যাচ্ছে না, এবং অনেক কুয়াশা এবং ঠান্ডা লাগছে, আমরা বারান্দায় বসে। তো ওটারও আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি সুন্দরকে জিজ্ঞেস করি, সুন্দর বললো যে না অনেক সময় হয়তো হয়, সরি আমার মোবাইলটার জন্য, যাই হোক, তো অনেক সময় হয়তো বা এরকম হয় যে ওয়েদার টুয়েদার এরকম হয়ে যায় যে জন্য, কিন্তু ওটা ওইরকম ছিল না, মানে ওয়েদার চেঞ্জ হলে অনেক সময় এটা হয় আমরা জানি, হয়তো একটু গরম লাগে একটু ঠান্ডা লাগে হঠাৎ করে বৃষ্টি আসলো, কিন্তু এইটা ওরকম ছিল না।
কিরকম মানে এমন একটা কিছু ঠিক বোঝানোর মতো আর কি?
হ্যাঁ, মানে আমি এটা বোঝাতে পারবো না, মানে একটা ব্যাপার আছে না, ইউ ডোন্ট ফিল গুড, মানে আপনি আমি ঠিক ভালো ফিল করছিলাম না, যে না এটা ঠিক নর্মাল না, দিস ইজ নট ন্যাচারাল। সো দিস ইজ দ্য হোল স্টোরি অ্যাবাউট এই ওয়েদার চেঞ্জিং।
কিন্তু অলরেডি উভয় মানে আমাদের ভূত এফএম এর মাধ্যমে জেনেছি যে যখন এরকম আমরা কোনো স্পিরিচুয়াল কোনো ব্যাপার স্যাপার ঘটে বা কোনো স্পিরিট সামনে আসে, তখন আমাদের যেটা হয় সেটা হঠাৎ করেই টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায়।
রাইট,
এবং এখন তো সেটা
আমি 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 চাই না, আমি এটা এক্সপ্লেন এইটা এক্সপ্লেনেশন চাই না, এই কারণে
সেটাই,
কারণ আমি আমি জানি যে এটা নিয়ে আমি ভাবতে গেলে আমি আবার ভয় পাবো।
এর মধ্যে আর কি মানে আর কোনো ঘটনা কি শ্রীপুরে ঘটনা কি আরো?
শ্রীপুরের অনেক ঘটনা আছে আমি জানি না, এগুলো সুমন ভাইয়ের মুখে শোনা। শ্রীপুরের যেমন প্রায় ওখানে দেখা যেত, ইনফ্যাক্ট এই জন্যই কিন্তু আমরা বারবার যেতাম, একটা ইন্টারেস্টিং লাগতো জায়গাটা, যে কি ব্যাপারটা কি সেখানে দেখি, যদিও সরাসরি কখনো কিছু দেখিনি আমরা, কিন্তু একবার শুনলাম যে শ্রীপুরের সুমন ভাইদের ওখানে যে গার্ডরা থাকতেন, গার্ডদের মধ্যে থেকে একজন গার্ড চাকরি ছেড়ে দিলেন হঠাৎ করে, তার কারণ হচ্ছে যে কিছু একটা দেখেছেন তারা রাত্রেবেলা, এবং দেখে সে কোনোভাবেই চাকরি করবে না, চাকরি ছেড়ে দিল। তারপর আরেকবার শুনলাম যে সেখানে একজন, আমি নাম মেনশন করছি না, যেটা নামটা আমার মনে নেই এখন, আমাদের একজন বাবুর্চি ছিল। তো ওই বাবুর্চিকে নিয়ে ব্যাপারটা যেটা ছিল যে আন্টিরা, মানে সময় আম্মারা একবার বেড়াতে গিয়েছিলেন এখানে, উনি ওই বারান্দাতেই দাঁড়িয়েছিলেন বেশ রাতে, এবং উনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা করছিলেন, হঠাৎ দেখলেন যে বাবুর্চিটা হেঁটে লন মানে সামনে বাগান দিয়ে হেঁটে সোজা চলে যাচ্ছে। তো উনি ডাক দিলেন, এই অমুক শোন শোন শোন। তো বাবুর্চিটা ঘুরে তাকালো না, তো উনি একটু রেগে গেলেন যে কি ব্যাপার, মানে ডাক দিলাম মানে এটা কেমন বেয়াদবি, শুনলো না। তো তিনি রেগে যখন নিচে নামলেন তাড়াহুড়ো করে, নিচে নেমে দেখলেন যে বাবুর্চিটা কিচেনে রান্না করছে,
মানে একই মানুষ দুই জায়গায় তিনি একই সময় দেখেছেন।
এটা 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 আর সরি ওয়ান্স এগেইন ফর মাই সেলফ, সো একই জিনিস একই একই জায়গায় দুই জায়গায়, এটা আমার পরেরগুলো মনে নেই, কিন্তু এই ব্যাপার শ্রীপুরে কয়েকবার ঘুরতে দেখা গেছে যে একই মানুষকে দুই জায়গায় দেখা গেছে। এটা কি ভূত না, এটা কি না, এটা সুপার ন্যাচারাল কোন ব্যাপার, আই হ্যাভ নো আইডিয়া ইন ক্লু, বাট দিস ইজ দ্য থিং আই নো। আই হ্যাভ ফিউ মোর স্টোরিজ আই ওয়ান্ট টু শেয়ার, সো আমরা আমার মনে একটা ব্রেক নিচ্ছি, আমার ওই দিনের কথা মনে পড়ছে, আই এম নট ফিলিং ওয়েল,
আমার মনে হচ্ছে সামনে সামনে যে আমি দেখতে পাচ্ছি, এবং আমার মনে একটা ব্রেকে যায়, এবং এই সময় একটা গান শুনে আসি। আমি অপু ভাই আমি জানি যে খুব পছন্দ করেন, এবং আমাদের এই শোটার সাথেও খুব চাই, আমরা মাইকেল জ্যাকসনের একটা গান শুনি, ঘোস্ট
ঘোস্ট, ও মাই গড আই লাভ দ্য ভিডিও অলসো,
ঘোস্ট অনেক ঘোস্ট গানটা শুনে আসি,
ঘোস্ট বাই মাইকেল জ্যাকসন।
This track was downloaded from FusionBD.com.
আমরা আবারও ফিরে আসলাম ভূত এফএম নিয়ে, আর ভূত এফএম এর আজকে স্পেশাল একটা এপিসোড যাচ্ছে ঈদ উপলক্ষে, সবাইকে আরো একবার ঈদ মোবারক জানাচ্ছি, এবং জানিয়ে দিচ্ছি যে সাথে আছি আমি রাসেল, এবং আমার সাথে আজকে আমাদের খুব স্পেশাল একজন গেস্ট, যিনি হচ্ছেন আরজে। ওকে, তো অপু ভাই আমি কিন্তু মানে কোনোদিন ভাবিনি যে আপনি মানে ভূত নিয়ে ভীতি, এই ব্যাপারটা আমি আমি আসলে ব্যাপারটা
আমার আমার ভয়ের কারণ হচ্ছে আমি আমি সুপার ন্যাচারাল জিনিসপত্র আনএক্সপ্লেইন
অলৌকিক যে ব্যাপারগুলো
আমার আমার খুব ভালো লাগে, আই অলওয়েজ ফলো দেম অ্যাকচুয়ালি, আমার আমি পড়তে অনেক পছন্দ করি এগুলো নিয়ে, আমার মানে বাসায় গেলে আপনি বুঝবেন, আই হ্যাভ লটস অফ বুকস অন দেম, অ্যান্ড আমি যখনই সময় পাই আমি ওই চ্যানেলসগুলোতে দেখি কখন এরকম দেখা গেলে, আমি নেটে অনেক ঘাটাঘাটি করি। আমার মেইন ইন্টারেস্ট সবচেয়ে বেশি হচ্ছে ক্রিপ্টোলজি নিয়ে, ক্রিপ্টোলজি ইজ লাইক যেটাকে বলে আপনার আনইউজুয়াল অ্যানিমালস,
রাইট,
যেমন অনেকগুলো আছে বিগ ফুট, লকনেস মনস্টার, তারপরে চিওয়াওয়া, এই টাইপের কিছু মনস্টার যেগুলো বলা হয় যে এখনো এক্সিস্ট করে, মানে এগুলো হচ্ছে মডার্ন আরবান মিথ যেগুলো এক্সিস্ট করে, তো এগুলো নিয়ে বেশি আমার ইন্টারেস্ট। বাট এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গেলে কোথায় না কোথায় আই গেট ক্রস অন এই যে সুপার ন্যাচারাল জিনিসগুলো, মেবি এটা ভূত বলেন অর এনিথিং এলস,
আমার কাছে মনে হয় যে অলৌকিক কিছু এটাই বলা ভালো। আর আমি একটা কোশ্চেন বারবার করে এই জন্য করছিলাম, সবাইকে করছি সেই কোশ্চেনটা, এটাকে নুসরাতকে করেছি আমি, ফাইন, এবং যেটা সেটা হচ্ছে যে এখন যদি আপনাকে চান্স দেওয়া হয় যে আপনি অলৌকিক কিছু একটা দেখার সুযোগ পাবেন, আপনি সেটা দেখতে চাইবেন নাকি চাইবেন না?
আমার মনে হয় আমি চাইবো, যেহেতু আমি ভয় পাবো, ডেফিনেটলি ভয় পাবো, জানি না ফিটটি তো হয়ে যেতে পারি, কিন্তু ফিট হওয়ার আগ মুহূর্তে আমি দেখতে চাইবো।
আমার কাছে তাই মনে হচ্ছে, যেহেতু আপনি বাসায় পড়ছেন এবং মানে দেখতে আগ্রহী,
রাইট,
আমার মনে হয় যে আপনার এই ধরনের একটা ইচ্ছা থাকতেই পারে,
রাইট, ডেফিনেটলি। আমি ভয় পাই, আমি আমি ভয় পাই একদম পুরো ইংলিশ বা হিন্দি বা এনি আদার হরর মুভির ক্যারেক্টার গুলোর মতন ভয় পাই, মানে ভয় পাচ্ছি আবার যেই কারণটা যে জায়গায় ভয় পাচ্ছি ওদিকে এগিয়ে যাচ্ছি,
রাইট। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমি নিজেও অবশ্য আমার ইন্টারেস্ট একটু অন্যদিকে ছিল সবসময়, যে আমি যে এক্সোরসিজম যেগুলো বলে, তারপরে যে এক্সোরসিস্ট, এই যে আমার আমার এক্সোরসিজমের ব্যাপারে সবার আমার কাছে খুব সবসময় খুব অদ্ভুত লাগতো, যে এরকম ধরনের মানে একটা মানুষের ভেতরে একটা আত্মা একটা খারাপ আত্মা ঢুকে গেলে তার ভেতরে যে এফেক্ট গুলো পড়ে এবং তার যে আচরণ করতে যায়, এবং অনেক কিন্তু বাঁচেই না,
এটা হয় ইনফ্যাক্ট, এটা এখনো আমি আমি জানি না, এটার একটা আই নো দিস স্টোরি অ্যাকচুয়ালি।
আপনি তার আগে একটা ঘটনা বলতে বলবেন একটু, আপনি আমাকে একদিন আগে একটা ঘটনা বলছিলেন, মাঝে মাঝে রেডিও ফ্রিকোয়েন্সি যেহেতু আমার রেডিওতে একটু ওটা
আমি জানি না, এটা হচ্ছে এটা আমার শোনা আরেকজনের কাছ থেকে, আর তিনিও এই শোতে এসেছিলেন, কৌশিকদা।
আচ্ছা,
কৌশিকদা এ গ্রেট ডিজাইনার, এ গ্রেট ভিজুয়ালাইজার, আই আই লাভ হিম আ লট অ্যাকচুয়ালি। এবং ওনার ট্রিমেন্ডাস কিন্তু আওয়াজটা অনেক সময় সেলফোন স্পিকারের পাশে রাখলে দেখবেন হয়, কিন্তু দেখবেন যে আওয়াজটা হচ্ছে, আপনার কোনো কল আসেনি, কোনো এসএমএস আসেনি, আওয়াজটা হচ্ছে। অনেক সময় নেটওয়ার্ক আপ ডাউন করলেও এটা হয়। অনেক সময় দেখবেন যে আপনার সেলফোনটা হয়তো বা ওই রেঞ্জের মধ্যে নাই, কিন্তু আওয়াজটা হচ্ছে। তো আমাকে বললেন, কৌশিকদা বললেন যে এটা হওয়ার অন্য একটা কারণ হচ্ছে যে এই ধরনের স্পিরিচুয়াল কোনো কিছু
যেদিন কৌশিকদার কাছে শুনলাম, আপনার কাছ থেকে তারপরে শুনলাম, শোনার পর থেকে আমি কনসিয়াস হয়েছি এবং আমি শোনার চেষ্টা করি, তারপর থেকে আমার খুবই অদ্ভুত ব্যাপার। মানে কিন্তু আমি আমি একদম পুরোপুরি মনে করতে পারি হয়েছে, এবং আমি দেখেছি কল আসছে না, তাহলে কেন হলো এরকম চিন্তা করেছি। কিন্তু আমি এখন যখন দেখার চেষ্টা করছি কয়েকদিন ধরে, খুব বেশি দিনও না, খুব বেশি হলে 10 দিন বা 15 দিন হবে, আমি যখন খুব বেশি ভাবে চাইছি যে ঘুটুক ব্যাপারটা,
আমার বেলায় ইনফ্যাক্ট উল্টোটা হয়েছে। এটা যে আমি যেদিন থেকে জানলাম এটা, তারপর থেকে দেখলাম যে উল্টা হচ্ছে, বেশি
বেশি বেশি হয়ে যাচ্ছে,
বেশি বেশি হচ্ছে প্রায়। আপনি জানেন আমাদের আই হ্যাভ দিস টাইনি লিটল রুম যেখানে অফিস টাওয়ার করতে হয়, আমার আমার কেবিনটা
একদম
ছোট, তো ওইখানে প্রায় আমার বসে বসে একা একা কাজ করতে হয়, এবং তখন আমার সেলফোনটা আমার পাশে থাকে, কিন্তু প্রায় এরকম আওয়াজ হয়। তো আমি এক্সপ্লেনেশন খোঁজার চেষ্টা করি, ওকে ফাইন, যে কি হচ্ছে এটা, আমি জানি না, মানে এটা একটা হতে পারে।
অলরাইট, আমরা আর একটা গল্প শুনি তাহলে।
স্টোরিজ, আমার আমার ফার্স্ট
গল্প না, সরি, আমি মানে আমার মনে হয় যে আমরা একটা ঘটনা
ঘটনা শুনি, রাইট? এটা হচ্ছে গিয়ে, এটা আমার ফার্স্ট টাইম, আমি জীবনে কখনো সরাসরি তো ভূত দেখিনি, জানি না, যেটা আপনি জিজ্ঞেস করলেন দেখলে কি হবে, বাট মানে ওর কাছাকাছি জিনিসটা ফিল করেছি। যেমন আরেকটা স্টোরি ছিল যে মাই নানা ডাইড অ্যাকচুয়ালি ইন 2000। তো যখন উনি মারা যান, তখন অবভিয়াসলি লাশের গাড়িতে যাওয়ার এটা একটা একটা মিথ রয়েছে আমাদের, যে লাশের সবসময় লাশের গাড়িতে কেউ যেতে চায় না, এরকম। যেহেতু উনি আমার নানা ছিলেন, অ্যান্ড আই লাভ মাই নানা লট অ্যাকচুয়ালি, সো আমার ভেতরে না ওই জিনিসটা কাজ করে না, যে নানার লাশটা নিয়ে যেতে হবে। অ্যান্ড অবভিয়াসলি আমি সবার আগে গিয়ে লাশের গাড়িতে উঠলাম, এবং আমি মোটামুটি যেটাকে বলা হয় যে নানার কফিনটা পাশেই, কফিনটা ধরে, কারণ ওই সময় আমি আসলে ওই সব কিছু ভাবার মানসিক অবস্থা ছিল না। আমার সব বড় ইয়েটা লাগছিল যে আই লস্ট মাই নানা, অ্যান্ড দিস ইজ গ্রেট লস ফর মি অ্যাকচুয়ালি। সো ওরকম ভাবে যাচ্ছিলাম, অ্যান্ড যেতে যেতে যেটা হচ্ছিল যে প্রায় শুনতাম যে লাশের গাড়িতে এটা হয়, ওটা হয়, ড্রাইভার এটা হয়। তো হাইওয়েতে যেতে যেতে মোটামুটি বেশ অনেক দূর যাওয়ার পরে মাঝামাঝি একটা রাস্তা, আমার এক্স্যাক্টলি জায়গাটার নাম মনে নেই এখন, তখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে ফেলেছে, রাইট, এরকম একটা সময় অন্ধকার, যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওর আশেপাশে সামনে পিছনে কিচ্ছু নাই, দুই পাশে খালি গাছ, মানে একটু জঙ্গলের মতন, আর মাঝখানে হাইওয়েটা, আর সম্ভব তখন ওই হাইওয়েতে মানুষও নাই, একটা মানুষ বন্ধু গাড়িও নাই। আমরা যাচ্ছি যাচ্ছি, তো হঠাৎ করে দেখলাম যে ড্রাইভার খালি গাড়িটা বারবার পার্ক করতে যাচ্ছে ডান দিকে বা দিকে, এরকম করতে যাচ্ছে। সো আমি ভাবলাম যে ওর কি ঘুম পাচ্ছে নাকি, সো আমি একটু সামনে গিয়ে দেখলাম যে না, আমি পিছনে ছিলাম, বাইক বাস ছিল ওটা, দেখলাম যে না, ওখানে আমি গাড়িতে ছিলাম তিনজন, আর কেউ উঠতে চাইনি ভয়ে, আমি আমার একটা ফ্রেন্ড ড্রাইভার, সো আমরা দুজনে ছিলাম পিছনে, ড্রাইভার একা সামনে। দেখলাম যে না, ও ঘুমাচ্ছে না, ওর সব ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পরে তো বললাম, তো খালি সাইড করতে যাচ্ছে, তো ডাক দিয়ে ঝাড়ি মারলাম, এই কী ব্যাপার, তুমি এরকম করতেছ? তো সে তখন রিপ্লাই দিল যে আমাকে কে জানি বলছে গাড়িটা সাইড করতে পারে পাশে। তো আই থট, আর আমি আমি তখন আমি এখন বুঝে যাবো না যে কি কি অবস্থা ছিল আমার, এখনো ওই যেটা বলতে গেলাম
আমার নিজের,
আমি ওরে বলতেছি এই তুমি এইসব উল্টাপাল্টা কথা বলো না, কে কি বলতেছে, কই, এই তো আমরা, কেউ কিছু বলতেছে না, তো বলছে না 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 আমাকে বলতেছে। আমি স্টপ দ্য কার, আমি ওনারে বললাম যে নর্মাল হন আপনি কি, আগের রাতে অনেক সময় হয় না, রেন্টে কার গাড়ি ছিল ওটা, অনেক সময় হয় যে আগের রাতে ডিউটি করে বলে না ওরা ডিউটি মারার জন্য, আপনি কি আগের রাত ডিউটি করেছিলেন সারা রাত জেগে? না আমি এরকম কিছু করিনি, আজকে সকালেই আমি আসলাম ডিউটি, আমি বুঝলাম না কি হয়েছে। বলে যে ভাই আমি মনে ভুল শুনছি, বললাম হ্যাঁ আপনি ভুলই শুনছেন, চলেন। এবং আবার কিছু দূর যাওয়ার পরে, ধরেন আরো 15-20 কিলোমিটার যাওয়ার পরে, উনি আবার বললো যে আবার এটা হচ্ছে। আমি বললাম যে আপনি কোনো কিছু কোনো কোথাও কান দেওয়ার দরকার, আপনি স্ট্রেইট চলেন জায়গায় যে জায়গায় বলাছে, আমিও যদি থামতে পারি আপনার থামার দরকার নেই, চলে যান।
আচ্ছা,
তারপরে উনি আর কোনো কথা বলেনি, এবং উনি স্ট্রেইট চলে গেছিল। পরে ওনার সাথে কথা বলে জানছিলাম যে উনি কন্টিনিউয়াসলি শুনছিলেন কেউ তাকে বলছে যে গাড়িটা থামাও, আচ্ছা থামাও, ডানে থামাও, এন্ড দিস ইজ ওয়ান থিং।
তিনি পেশায় একজন ড্রাইভার এবং তাকে এই ধরনের জিনিসপত্র হ্যান্ডেল করতে
হয়, আরো বহুবার এরকম লাশ নিয়ে গেছে, বহুবার এরকম কখনো সে বলছে যে এরকম হয় নাই। বাট লাশের গাড়িতে যেটা হয় নর্মাল মিথ, যেটা যে অনেক বিপদ আপদ হয় অথবা মানে অ্যাক্সিডেন্ট হতে হতে এই ধরনের মিথ থাকে, এটা ও বলছিল যে ফর দ্য ফার্স্ট টাইম ওর সাথে এরকম হচ্ছে। তো এখানে মানে এখানে এই পর্যন্ত গেল এই ব্যাপারটা। বা তারপরে আমরা রাতে পৌঁছালাম নানার, তো তারপর দাফন করা হলো ওনাকে অ্যান্ড এভরিথিং। সো রাত্রেবেলা আরও আত্মীয়স্বজন সবাই আসছে, তো আমাদের নানার বাড়িটা হচ্ছে গিয়ে যে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে বেশিরভাগ বাড়িতে এরকম থাকে যে অনেকগুলো ফ্যামিলি মিলে বিশাল একটা এলাকা জুড়ে থাকে, মাঝখানে বিশাল বড় উঠান আর এক এক দিকে এক একটা বাসা, একটা ঘর টাইপের আর কি। তো সব ঘরই মোটামুটি প্যাকড, কারণ সব চারিদিক থেকে আত্মীয়স্বজন এসেছেন। কিন্তু আমাদের, আমি এবং আমার একটা কাজিন, আমাদের ইয়ে পড়লো হচ্ছে গিয়ে নতুন একটা ঘর তোলা হয়েছে ওখানে, আমাদের এক মামা তুলেছে, আনফর্চুনেটলি তিনিও মারা গেছেন, উনি ওই নতুন ঘরটা তুলেছিলেন। তো ওই ঘরে আমাদেরকে থাকতে হলো এবং ওই ঘরে, নতুন ঘরে মানে আমরা থাকা, আমরাই দুজন বাকি ছিলাম ইনফ্যাক্ট। তো পুরা ঘরটার মধ্যে আমরা দুজন, ঘরটা মানে বলতে তো অনেকগুলো রুম,
অনেকগুলো রুম
একটা ঘর। তো আমরা বেছে বেছে একটা ঘর নিলাম জানালার পাশে। তো জানালার যে রুমটাতে আমরা ছিলাম, খাটের পাশে, জানালার পাশে খাট, এবং জানালার ওই পারে হচ্ছে গিয়ে আপনার বাগান, বিশাল বড় বাগান। বাগানের ওই পাশে, বাগান ক্রস করে হচ্ছে আপনার কবরস্থান। তো রাতে বসে বসে গল্প করছি, ঘুম আসছে না, জানালা খোলা, গরমের সময় তখন ছিল, এক ফোঁটা বাতাস নেই। এটাও ছিল কোন একটা সময়, এপ্রিল মে এরকম একটা সময়, একটা ফোঁটা, হ্যাঁ একদম একটা ফোঁটা বাতাস নেই। আমি জানালার, খোলা জানালার গ্রিলের মধ্যে পিঠটা দিয়ে খাটে বসে বসে গল্প করছি, আমি আমার কাজিন আমার দিকে মুখ করে, মানে জানালার দিকে মুখ করে আমার সাথে কথা বলছে জানালা খোলা। বেশ মাঝ রাতের দিকে হঠাৎ করে যেটা হলো যে হঠাৎ শুনলাম যে ধুম করে একটা আওয়াজ, আমি ফিল করলাম যে আমার পিঠের পিছনে কিছু একটা হলো। সো আমি তখনই বুঝলাম যে সামথিং হ্যাপেন্ড নর্মাল। আমি ওই যে আগেই বললাম আমি কিন্তু ভয় পাই, আমি আমি ভয়ে আমি যেটা করলাম যে ওইখানে স্ট্রেট বসে থেকে চোখ বন্ধ করে ফেললাম। তো বন্ধ করে আমি সামনের আমার কাজিনটাকে বলছি যে কি দেখছিস বল, কি দেখছিস বল। তো ও বললো যে আমি কিছু দেখি নাই। বললাম, তখন চোখ খুললাম, খুলে দেখি যে ও সামনে নাই, ও ভয়ে লাফ দিয়ে খাটের পিছনে চলে গেছে, ও দেখে নাই, কিন্তু ও ফিল করছে কিছু একটা হয়েছে। তো আমি সাহস পাচ্ছি না কোনোভাবে সাহস করে আমি পিছন থেকে দেখলাম যে জানালাটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে শাটার, কেউ পিছন থেকে বন্ধ করে,
এবং সেটা নিশ্চয়ই শব্দ করে বন্ধ করে দেওয়া হয়
এবং ধুম করে, মানে কেউ যদি এটা করে। সো আমি ওই যেটা বললাম আপনাকে, আমার এটা হয় যে আমি ভয় পাই, ভয়ের পরের অ্যাকশনটা হয়েছে যে আমি যে কারণটাতে ভয় পেলাম সেটা দেখে নিয়েছি। আমি তাড়াতাড়ি ওর হাত ধরলাম, হাত ধরে বললাম চল এখন চল, দৌড়ে বাসার পিছনে গিয়ে বাগানে ভয়ে গেলাম, কেউ নাই সেখানে, একটা ফোঁটা বাতাস নেই, গাছের একটা পাতাও নড়তেছে না, এবং জানালাটা বন্ধ। অ্যান্ড আমি বুঝলাম না এটা কেন, আমি আবার জানালাটা খুললাম,
বাতাস ছাড়া এটা কিভাবে হলো, কে করলো এটার কোনো,
আবার জানালাটা খুললাম, খুলে এবার ভিতরে গেলাম, ভিতরে এবার দুজন আমরা বসে ভয় পাচ্ছি, কিন্তু বসে ওকে বললাম এবার জানলার দিকে তাকিয়ে থাকি দেখি তো কি হয়। এবং জানলার দিকে তাকিয়ে থাকতাম, তাকিয়ে দেখলাম কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, হারিকেন জ্বালানো, কারেন্ট নাই, মানে ইলেকট্রিসিটি নাই আমাদের নানা বাড়িতে, ওখানে হারিকেন রাখা। আবারও মেনশন করছি এক ফোঁটা বাতাস নেই, আমরা দুজন জানলার দিকে তাকিয়ে আছি, আমাদের পিছনে হারিকেন, ফরক দেখলাম হারিকেন নেমে গেল, এবং হারিকেন কিন্তু নেবে না, হারিকেন কিন্তু একটা কাছের
ইয়ে থাকে, এবং অনেক বাতাস হলেও মানে
এক্স্যাক্টলি
হারিকেন নেবে না, বরং শিখাটা মানে যে আর হারিকেন যে প্লেনটা ওটা বড় হয়ে যায়।
আমরা দেখলাম হারিকেন নিভে গেল, পিছনে ঘুরলাম, ঘুরে বললাম ওকে ফাইন, এটা একটা হয়ে গেছে, বাই এনিথিং হ্যাপেন। আমরা হারিকেনটা আবার জ্বালানোর চেষ্টা করলাম, দেখলাম যে হারিকেনের কেরোসিন এবং হারিকেনের যেই শোলতা থাকে সবকিছু ঠিক আছে, সামহাও হারিকেন নিভে গেল। তারপরে আর কিছু এক্সপ্লেন করার মতন অবস্থা ছিল না, চোখ বন্ধ করে জোর করে ঘুমাইলাম। লাস্টিং সেকেন্ড থিং আই রিমেম্বার, সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জিনিস প্যাক করে আমি আজকেই যাচ্ছি আর এখানে নাই। তো দ্যাট ওয়াজ সামথিং, আমি জানি না ওটা কি ছিল।
এটা কি শরীরের উপরে কোনো ইফেক্ট করেছিল বা শরীর খারাপ ছিল বা এরকম কিছু? না মানে পরের দিন
এরকম কিছু কিছুই হয়নি
এরকম পরে,
কিন্তু এটার কোনো আমি এটার আমি কোনো এক্সপ্লেনেশন কি হলো ওখানে বা
কেন হলো
ওটা। বাসাটা এমন ছিল কেউ যে জোক করবে আপনার সাথে বা মজা করবে, তখন পুরো বাড়ির সিচুয়েশনটা এরকম ছিল।
আমি এটা চিন্তা করছিলাম যে বাড়ির যে পরিবেশ, বাড়ির যে অবস্থা, সেই অবস্থার মধ্যে এমন কোনো কারণই নাই যে কেউ মজা করে এই কাজটা করবে। মানুষ তিনি হচ্ছে বাড়ির একজন সিনিয়র মানুষ, তিনি চলে গেছেন। সুতরাং এই জিনিসগুলো খুবই অদ্ভুত।
জানি না আমি, দিস ইজ মাই স্টোরি অ্যান্ড আই শেয়ার ইট আপনাদের সাথে। আই হোপ কখনো না কখনো কোনোদিন আমি হয়তো ওইগুলো অ্যান্সার পাবো, বাট আমি জানি না টিল দেন। মানে আনএক্সপ্লেইন্ড জিনিসগুলো অ্যান্সার যদি কেউ পায় বা আপনাদের মধ্যে যদি কেউ পায়, আই উইল ডেফিনেটলি লাভ টু নো।
ওকে, আর অনেকেই আমাদের জানাচ্ছেন যে ঈদের দিনে হঠাৎ করে ভূতের স্টোরি কেন, তো ভূতের স্টোরি কেন এই ব্যাপারটা হচ্ছে কি বলবো। যখন আমি 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 এর আগে বলেছি, উত্তরটা দিয়েছি, তবে সকালবেলায় যখন আমি কথা বলছিলাম ওখানে আরো মজা করে উত্তরটা দিয়েছিলাম। ঈদের দিনে কেন আমরা ভূত নিয়ে কাজ করছি একটু বলবেন সবাইকে।
এটার কারণ হচ্ছে ঈদের একটা আনন্দ থাকে, আর ঈদের আনন্দটা সবসময় একই রকম একঘেয়ে আনন্দ থাকে। প্রায় অনেকে কমপ্লেইন করে যে আরে ঈদে ওই একই আনন্দ, ওই একই ঘোরাটা। সো উই অ্যাডেড সামথিং এলস, ঈদের আনন্দ ভয়। সো
এই কথাটা শোনানোর জন্য ঈদের আনন্দ ভয়। সো স্টে টিউন টু রেডিও ফুটি, এবং আশা করছি যে অনেক ভালো লাগছে আপনাদের এবং অনেক ভয়ও লাগছে সেটা আশা করব। সো একটা গান শুন, একটা গান শুনে আসি। আর ওভাবে আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর কামিং। ঈদের এই দিনটাতে সময় বের করে বলার সঙ্গে সঙ্গে যে চলে এসছেন, এটাতে অনেক 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 ধন্যবাদ। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি। পবিত্র কোরবানির ঈদ, ঈদুল আজহা আগামীকাল, এবং মানে আগামীকাল মানে কি আজকে সকালে আর কিছুক্ষণ পরে। সো আমার মনে হয় যে অনেক ঘটনাই আমরা শুনলাম, আর বেশি লম্বা করা ঠিক হবে না, কারণ এরপরে একটু রেস্ট নিতে হবে, কারণ নামাজ কোনোভাবেই মিস করা যাবে না। কালকে সকালে নামাজ রয়েছে এবং তারপরে কোরবানির অনেক অনেক কাজ রয়েছে, অনেক অনেক ব্যস্ততা রয়েছে। সেই ব্যস্ততার পরে মানে ব্যস্ততার আগে একটু রেস্ট নিতেই হবে। সো আমরা আর লম্বা করবো না আমাদের আজকের এপিসোডটি, আবারও আগামী শুক্রবারে কথা হবে। আমরা রিয়েলি সরি যে আজকে আমাদের এখানে হয়তো নতুন কোনো গেস্ট আপনারা পেলেন না, আপনারা নিশ্চয়ই পরিস্থিতি বুঝতেই পারছেন, কিন্তু আমি আপনাদেরকে নতুন নতুন কিছু ঘটনার উপহার দিয়েছি এবং চেষ্টা করেছি আজকে আজকের শোটি আপনাদের জন্য স্পেশাল করার। আপনারা অনেকেই ইমেল করে জানতে চাচ্ছিলেন যে এই এপিসোডটি হবে কি না, ঈদের একদম আগে আগে সো এপিসোডটি করা সম্ভব হবে কি না, এই নিয়ে আপনাদের মনেও সংশয় ছিল। সেই সংশয় দূর করে আমরা আজকের এপিসোডটি কমপ্লিট করলাম এবং আশা করছি যে আপনাদের সবার বেশি ভালো লেগে, অনেক বেশি ভালো লেগেছে। আমাদের সাথে ইমেলে অবশ্যই আপনাদের যোগাযোগ থাকবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofoodki.fm, which is bhootfm@radiofoodki.fm। এখানে আপনারা ইমেল করুন, আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আগামী শুক্রবার অবশ্যই অবশ্যই কথা হবে আপনার সাথে নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from fusionbd.com.